ঘুরে ফিরে আবারও চলে এলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাত ১০টা, জাগো এফএম 94.4 এর এই মুহূর্তে যে অনুষ্ঠানটা শুরু হওয়ার কথা তাই শুরু হচ্ছে। তার মানে পৃথিবী স্বাভাবিক গতিতে চলছে, আপনার বন্ধু উদয়ও আছে, শুরু হয়ে গেছে ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা। অনুষ্ঠানের নাম শুনে পুরনো বন্ধুদের কাছে নতুন করে বলার কিছুই নাই, কিন্তু নতুন বন্ধুরা নিশ্চয়ই গেস করে নিয়েছেন, ভূত স্টুডিও মানে ভূতদের আড্ডা, ভূতদের গল্প, ভূত নিয়ে হালকা পাতলা আলোচনা। এখানে গল্প হয় বেশি, কথা হয় কম, আমরা অভিজ্ঞতা শুনতে বেশি ভালোবাসি। সেই জায়গা থেকে আজকের এপিসোডেও আমরা গত সপ্তাহে যারা রেজিস্ট্রেশন করেছেন এমন কিছু বন্ধুকে ইনভাইট করেছি। আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে যেটা স্বাভাবিকভাবে আপনি আমি আমরা কেউ বিলিভ করি না বা করতে চাই না, কিন্তু আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটছে যেটা আপনি আমি হয়তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছি না। এমন অনেক অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটে যেটা হয়তো আমরা সহ্যই করতে পারতাম না, কিন্তু যারা ফেস করেছেন, কিন্তু যারা ওই মুহূর্তগুলো ওই অশরীরীর সামনে নিজেকে উপস্থাপন করেছেন, কিংবা আমরা যদি উল্টো করে বলি যে সেই ভূত বা প্রেত আমরা যেটাই বলি না কেন, সেই আত্মাটা যদি আপনার বা আমার সামনে এসে ধরা দেয়, তখন কি সিচুয়েশন হয়, জাস্ট একবার ইমাজিন করুন। আজকে এমন তিনজন বন্ধুকে আমরা ইনভাইট করেছি, তারা সেই অভিজ্ঞতাগুলো বলবে। তো রাত বিরাতে আপনাকে স্বাগত আরো একবার জাগো এফএম 94.4 এর ভূত স্টুডিওতে। এবং একটু বলেই নিচ্ছি, এই এপিসোডটা শুনতে গেলে একটু সাহস লাগবে। একদম যদি মনে হয় যে আমার এই ধরনের ভূত প্রেত বিশ্বাস নাই, শুধু এন্টারটেইনমেন্টের কারণে শুনতে পারে, বিশ্বাস করতেই হবে এমন কোনো কথাই নাই। আমি নিজেও বলি সব গল্প যে আমার বিশ্বাস হয় তা না, বাট আমি অনেক হরর মুভি দেখি, আমি জানি এটা 2D, এটা 3D কিংবা এটা অ্যানিমেটেড মুভি, কিন্তু এটা হরর অথবা এটা খুব চমৎকার একটা মুভি যেখানে পুরো ঘটনাটাই বানিয়ে বানানো হয়েছে, কিন্তু আমি তারপরও কেন হরর মুভি দেখি, কারণ আমার কাছে হরর ঘোষ এ ব্যাপারটা ভালো লাগে, আমার দেখতে ইচ্ছে করে, ওই প্রেক্ষাপটে দেখি। তাই বিশ্বাস করা বা অবিশ্বাস করা নয়, এন্টারটেইন যদি হতে চান উদয়ের সাথে থাকেন, ভূত স্টুডিওটা উপভোগ করেন। তবে ট্রু, আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটে। ইনফ্যাক্ট আজকে রাতেই যে আপনি ঘুমালে আপনার ঘরে এমন কোনো ঘটনা ঘটবে না, সেটার গ্যারান্টি আমি বা অন্য কেউ আই ডোন্ট থিঙ্ক যে দিতে পারবে, রাইট? সো ট্রু যে ঘটছে, ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। তো আজকে আমাদের এপিসোডে এমন কিছু গেস্ট আছে, তারা তাদের জীবনের এক্সপিরিয়েন্স বলবে। আপনি যদি আগামী পর্বে আপনার জীবনের এক্সপিরিয়েন্সগুলো রেডিওতে এসে লাইভ বলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, হয় আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা কিংবা আপনার বাবা মা ভাই বোনের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো রেডিওতে এসে বলতে চাইলে, মোবাইলের মেসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে পাঠান 26969 নাম্বারে। RBSটা অবশ্যই লিখতে হবে শুরুতে, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। অনুষ্ঠানটি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও কিন্তু লাইভ হচ্ছে, আপনি চাইলে দেখতে পারেন, ঘুরে আসতে পারেন সেখানটাতে। বাট রাইট নাও আমাদের আজকের এই এপিসোডে প্রথম যে গেস্ট রয়েছে, আমরা একটু তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কিছুটা জোরে কথা বলতে হবে ভাই, কি নাম আপনার?
মোহাম্মদ রুবেল শিকদার।
রুবেল ভাই কোথেকে আসছেন?
আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আসছি।
ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এই মুহূর্তে বাড্ডাতে আপনি আসছেন। আমাদের এই অনুষ্ঠানটা কতদিন ধরে শুনছেন?
প্রায় 5-7 বছর।
5-7 বছর। আপনি কি করেন?
ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি, জুরাইনে।
ওকে, জুরাইনে ব্যবসা করছেন। 5-7 ইয়ার্স আপনি আমাদের এই রেডিওটা শোনেন।
জি।
কি কারণে মনে হলো যে আজকে আমি যাই, বা এই যে আপনি গত সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলেন, কেন?
আমি রেজিস্ট্রেশন করছি মানে আমি তো এই গল্পগুলো আপনাদের কাছ থেকে শুনি, তো আমার তো খুব ভালো লাগে, তো মাঝে মাঝে চিন্তা করি যে ভাইয়াকে আমার কিছু জীবনী আছে বলা উচিত, তো এই জন্য আমি আপনাদেরকে মেসেজ করি। তো আজকে আসতে পেরে খুব ভালো,
আমারও খুব ভালো লাগছে আপনার সাথে দেখা হয়ে। তো এই যে লাস্ট 5-7 ইয়ার্স এই মানুষটা আমাকে শোনে, জাগোফেমের সাথে আছে, কিন্তু কখনো আমি তো তাকে ফেস টু ফেস দেখি নাই, আজকে ওনাকে দেখার সৌভাগ্য হলো। এভাবেই আসলে প্রত্যেকটা এপিসোডে আমি আপনাকে দেখতে চাই। আপনারা নতুন নতুন যারা আছেন, পুরনো বন্ধু যারা রয়েছেন, বছর পর বছর আমাদেরকে SMS করেন, কমেন্টস করেন, কিন্তু কখনো দেখার সৌভাগ্য আমার হয় নাই। আমি আপনার সাথে একবার হলেও এইভাবে মিট করতে চাই, আর সেই মিট করার মাধ্যমটা হচ্ছে ভূত স্টুডিও। সো ওয়াই নট আপনি বা আপনার পরিবারের পরিজন নিয়ে চলে আসুন জাগো এফএম 94.4-এ, নিশ্চয়ই কথা হবে জাগো এফএম এর ভূত স্টুডিওতে। সো রুবেল ভাই, আমরা আপনার কাছ থেকে সরাসরি ঘটনা এবার শুনতে চাই।
আমার প্রথম গল্প হচ্ছে, গল্প না এটা বাস্তব কথা। তখন আমি ছোট, তো আমি PW তে কাজ করি, মানে সদরঘাটে, ঢাকা সদরঘাটে কাজ করি। তো সদরঘাটের নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে, যতটুকু সদরঘাট অতটুকু একটা আন্ডারগ্রাউন্ড নিচে। তো ওইখানে অনেকে বলতো যে এটা তলে একটা গুহা আছে, তো আমি কখনো ওইখানে যাই নাই। তখন তো নদীতে বেরিবাদ ছিল না, এমনি কাঁচা ছিল, তো তখন আমি কখনো ওইখানে যাই নাই। তো হঠাৎ একদিন আমি চিন্তা করলাম যে এখানে মাটির তলে গুহা আছে, তো যে দেখি। তো আমি গেলাম, গেলাম বলতে নিচের দিকে গেছি, পরে দেখি একটা সিঁড়ি আছে ছোট্ট। তো ওই সিঁড়ি দিয়ে নামতে গেলে তো দেখা যায় যে ডাল দিয়ে নামতে হয়। তো আমি ভয়তে আর নামি না, এটার ভিতরে কি আছে না না আছে, মেরে ফেলে কিনা, এই চিন্তা ভাবনা করে আর নামি না। তো কিছুদিন পরে তো আমি আবার ওইখানে আবার গেছি। তো যাওয়ার পরে দেখি যে ওইখানে কিছু মানুষ ওই গেটের সামনেই, যে গুহাটায় গুহার গেটের সামনে আর কি বৈশা বৈশা মাদব সেবন টেবন করে আর কি, কিন্তু ভিতরে কেউ ঢুকে না। তো চিন্তা করলাম যে এখানে গেলে হয়তো আমাকে মারবে ওরা, বড় মানুষ, তো আমি আর যাই নাই। তো তারও প্রায় পাঁচ সাত দিন পরে আমি আবার ওইখানে গেছি, প্রায় ১২টা কি ১১টা বেলা। তো যাওয়ার পরে দে আস্তে আস্তে ভিতরে ঢুকছি, ঢুকছি পরে মোটামুটি খুব ভালো লাগছে যে এখানে নিরিবিলি মাটির তলে এত সুন্দর একটা জায়গা, ভালোই। পিলারগুলো নিচে বড় বড়। হ্যাঁ, তো আমি ওইখানে ঢোকার পরে আর কিছু দূর গেছি, প্রায় ২০-২৫ গেছি পরে এখন অন্ধকার, মানে বাহিরের যে আলোটা ছিল ওইটা আর নাই, অন্ধকার লাগতেছে। তো অন্ধকার লাগতেছে, তো আমার আর অতটা ই নাই যে আমি এখানে ঢুকতেছি বা এখানে আমার খারাপ কিছু হতে পারে, এরকম কোন ই নেই। যাই দেখি এটার ভিতরে কোন পন্তক যাওয়া যায়। তো আমি আস্তে আস্তে যাইতেছিলাম, কিছু দূর গেছি পরে ভিতরে কাদা, এতক্ষণ যে ছিলাম ওটা ছিল শুকনা। তারপরে কিছু দূর গেছি পরে কাদা, বলতে কি আমার টকনগিরা তলায় গেছে, এরকম প্যাক মাটি, ভিজা প্যাক মাটি, পায়ে একেবারে মুজার মতো মাটি পেঁচায় পেঁচায় যায়। আমার আর ওই রকম কোনো ই লাগে নাই, যে যাইতে থাকি দেখি একেবারে শেষ মাথা দিয়ে গেট আছে কিনা। তো ওই সাইডে আবার সাইকেল মাঠ ছিল, সদরঘাটের ওই পাশে যে লেডিস পার্ক মার্কেট, ওই মার্কেটের পাশে আবার সাইকেল মাঠ। তো আমি চিন্তা করছি ওইখানে হয়তো আর একটা গেট থাকতে পারে, বের হওয়ার কোনো গেট থাকতে পারে। তো আমি এই চিন্তা করে একবারে শেষ মাথা পর্যন্ত যাব। তো আমি যখন আস্তে আস্তে যাইতেছিলাম, অর্ধেকের হয়তো একটু বেশি চলে গেছি, গেছি পরে দেখি একটা কুকুর সামনে, হঠাৎ সামনের দিকে তাকাইছি দেখি একটা কুকুর। তো আমি চিন্তা করলাম যে মাদব সেবন করে আর আবার কুকুর এখানে পালে, ওরা নিজেরাই খাইতে পারে না, মনে মনে এরকম একটা ধারণা করছি আর কি। তা আমি আর ওই রকম কিছু ভাবি নাই যে খারাপ বা এরকম কোনো, ভিতরে আমার কাজই করে নাই যে এটা খারাপ হতে পারে। তো কিছু দূর আবার যাওয়ার পরে বাম দিকে তাকাইছি পরে দেখি আর একটা কুকুর, মানে গরুর বাছুর যেরকম ঠিক ওই সাইজের। এখন আমি খাড়া ভাবতেছি যে এরকম তো টিভিতে দেখি এত বড় বড় কুকুর, এই কুকুর না বাহিরের কুকুর, এইখানে বাহিরের কুকুর আইলো কোথা থেকে, মানে এত বড় কুকুর তো আমাদের দেশে নাই। তো চিন্তা করতেছি, তারপরও আমার ওরকম একটা ভয় ফিল করতেছি না বা ওরকম আমার কাছে লাগতেছে না। যখন আরো কিছু দূর গেছি তখন আমার আস্তে 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 একটা ভয় কাজ করা শুরু করলো, যে না এখানে কুকুর এই দেখি তাকায়, আবার দেখি না, এর ভিতরে দুই তিনবার দেখছি যে নাই। তো আমি মনে করছি হয়তো চলে গেছে, আবার কতক্ষণ পরে দেখি। সবচেয়ে বড় কথা হচ্ছে তার চার পাঁচ দিন আগে আমি খানজাহানের একটা তাবিজ ছিল আমার হাতে, রাস্তায় ওই যে ক্যানভাস করে বেচে, তো ওনাদের কাছ থেকে একটা তাবিজ নিয়েছিলাম ৫ টাকা দিয়া, পাক পাঞ্জাতন হাবিজাবি আল্লাহর ইটি বইরা, মানে হাবিজাবি বলতে কি আল্লাহ মাফ করুক, পাক পাঞ্জাতন টুন বইরা, এগুলো একটা তাবিজ আমাকে দিয়েছিল, তো ওইটা হাতে রাখছিলাম। তখন আমার যখন ভয় করছে তখন এই তাবিজটা হাত থেকে নিয়া আমি সিরাত কায়তন সিরা আমি হাতের মুঠে নিছি, নিয়ে তো আল্লাহ আল্লাহ করতে শুরু করছি যে এখানে যদি ভূত থাকে, এই আমার ভয় ধরা শুরু করলো আর কি, যে হয়তো এখানে আমাকে মেরে ফেলবে, আমার তো বের হওয়ার দরকার। তো সামনে তাকে আর কিছু দূর যাই গেছি, তারপরও সাহস করে গেছি পরে কিছুটা জায়গা গোল, ওই জায়গাটা এত সুন্দর পরিষ্কার, মানে ধারণার বাইরে পরিষ্কার বলতে কি যেরকম টাইস করলে যেরকম একেবারে পরিষ্কার ওরকম পরিষ্কার, কিন্তু অথচ এটার ভিতরে যত জায়গা আছে সব জায়গাটা নোংরা, মানে আমার টোকনগিরা তলায় যায় পানি এক প্যাকে, আর প্যাকটা খুব দুর্গন্ধ। কিন্তু এই জায়গাতে এত পরিষ্কার, ওইখানে আপনার তিন চারটা মাটির বাসন আছে, কয়েকটা কলার খোসা আছে, বাসনের ভিতরে কিছু ছিল কিনা এটা আমার সঠিক খেয়াল নাই, তারা হওয়ার কারণে, কিন্তু তিন চারটা মাটির বাসন ছিল। তো আমি যে ওই জায়গাটা পাড়া দিব, মানে যে পরিষ্কার জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে আপনার এই সাদা মাটি যেরকম ধপধপ করে ওরকম ধপধপ করতেছে, আমি যে ওই জায়গায় পাড়া দিব, মানে আমার বিবেকে ভাবতেছে যে আমার পায়ে কত প্যাক কেদা, আমি এই জায়গায় কিভাবে পাড়া দিই। এদিকে ঘুরছি পরে দেখি ওই দুইটা কুত্তার থেকে আরেকটা বড় কুত্তা, মানে ওই দুইটা তো আছেই আরেকটা বড়, মানে ওরে দেখা আমার আত্মা শেষ। ওর চোখ দুইটা মানে জবা ফুলের মতো লাল, ওর দিকে তাকাইছি পরে আমার শেষ, মানে আমি কানতে কানতে আর আল্লাহরে ডাকতে ডাকতে, মানে তখন একমাত্র আল্লাহ পাকই জানে যে আমি কতটা কান্না করছি আর কতটা ভীতু ছিলাম, দুর্বল ছিলাম। কান্না করতে করতে আমার একটা পলিস্টারের শার্ট ছিল, শার্ট তো পুরো ভিজে গেছে, আমি মানে আল্লাহরে ডাকতে ডাকতে আমার মুখে যে মানে একটা পানি আছে, মুখে যে একটা লালা আছে সেটাও নেই, শুকায়া, মানে এরকম ভাবে শুকাইছে, আমি আল্লাহ ডাকলে আল্লাহটা শব্দটাও ভালো করে বের হয় না। তো আমি কি করলাম, আমার তো বের হনি লাগবে, আমি তো শেষ প্রান্তে চলে আসছি, শেষ প্রান্তে তো আর কোনো গেট নাই, আমার বের হইতে হইলে ওই যে গেট দিয়ে ঢুকছি ওইখান থেকেই বের হতে হবে। তো আমি দুই তিন পা এক পা পিছনে দিছি, আমি মানে চিন্তা করছি ওদের দিকে তাকাই আস্তে আস্তে ওয়াল ধরে ধরে পিছনে যাব। তো এক পাও পিছিয়ে দিছি পরে দেখি ওর এক পাও সামনে আগাইতেছে, তো আমি আবার কি করলাম আর এক পাও সামনে দিলাম, দেহ আর এক পাও পিছিয়ে যাইতেছে। তখন আমি চিন্তা করলাম যে সামনে গেলে পিছিয়ে আসে, পিছিয়ে গেলে সামনে আসে, আমার আবার ধরবে কিনা। তো আস্তে 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 আল্লাহ আল্লাহ করতে করতে ওয়াল ধরে 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 কত দূর আসছি, প্রায় 10-15 হাত এরকম হবে, হয়তো একটু বেশি হইতে পারে। আসার পরে এখন তাকায় দেখি যে কুকুর আর দেখি না, আশেপাশে তাকাইতেছি কুকুর দেখি না। তখন আমার মনের ভিতরে একটা মানে ভালো লাগা ফিল করলো যে আমি মনে হয় বেঁচে গেছি। বইলা মানে এরকম একটা আইডিয়া করে যখন আমি ঘুরছি, ঘোরার পরে দেখি আবার ওই তিন চারটা মানে সিরিয়ালে খালি চোখ দেখা যায়, এখন আর কুকুর দেখা যায় না, একটা কেমন জানি লাল লাল একটা চোখ দেখা যায়। এখন ওইটা দেখে আবার তো শুরু হয়ে গেছে, আমার একটা শর্ট প্যান্ট মানে হাফ প্যান্ট পিন্ধা ছিল আর একটা পলিস্টারের শার্ট গায়ে ছিল। তো যাই হোক, তো এখানে আমি প্রায় 5-7 মিনিট ওইখানে দাঁড়ায়া কানতে কানতে আর আল্লাহরে ডাকতে ডাকতে, আমার মনে হয় না আমার লাইফে আমি এতবার আল্লাহরে ডাকছি। হ্যাঁ, দুঃখজনক। তো এইভাবে ডাকতে ডাকতে আমার গলা টলা শুকায় গেছে। হঠাৎ করে বাইরের থেকে ওই লঞ্চ যে হরেন দেয় এটা আবার ওই কোর্টের ভিতরে বসে শোনা যায়। তো শুনতেছি, আমি তখন মনে মনে বলতেছি যে এই যে বুঝি আমার শেষ শোনা, আর হয়তো মনে হয় আমি বের হতে পারবো না, আর আমি কিছু শুনতেও পারবো না, পৃথিবী মনে হয় আর আমি দেখতে পারবো না, তো এরকম একটা ফিল হচ্ছিল। তো আল্লাহর কি কাজ, আল্লাহ যদি রাখে মারেকে, তো আমি আস্তে 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 করে আবার ব্যাক করতেছি, ওয়াল ধরে ধরে ব্যাক করতেছি, ওরাও আসতেছে। এক সময় কি করলাম, আমি অনেক সময় নিয়ে বেরগেটে দেখা গেছে 10-15 দূর আছে, তো আমি বুঝতে পারতেছি যে 10 হাত দূর আছে বা 20-15 হাত দূর আছে, এরকম একটা আইডিয়া। তখন কি করছি, আল্লাহু আকবর করে দে দৌড়, মানে এমন জোরে দৌড় দিছি আমি গেট থেকে লাফ দিয়ে নিচে গড়ায় পড়ে গেছি, বের হয়ে পড়ে গেছি। তো তখন ওই যে সিঁড়ি আছে উপরে লঞ্চে উঠে যে সিঁড়ি, তো ওই সিঁড়ির ওইখানে এক পুলিশ দাঁড়াইছিল, ফাঁড়ির পুলিশ, সদরঘাটের যে ফাঁড়ির পুলিশ, উনি দাঁড়াইছিল। তো উনি মনে দেখছে ওইখানে খাড়াই থেকে দেখছে, তো উনি মনে করছে আমার ভিতর থেকে কেউ মেরে ফেলে দিছে। উনি সাথে সাথে নেমে গেছে আরো দুজন নিয়ে, নেমে যে আমার দোষে দৌড়া দেখে যে না মারামারির কোনো চিহ্ন নেই, পানি পুনি দিছে, আমি তো অজ্ঞান হয়ে গেছি, পানি পুনি দিছে, দেহে মারার কোনো চিহ্ন নেই। তো তখন উনি আবার লোক দিয়া আমাকে ওয়াজঘাট, মানে সদরঘাটের পাশে ওয়াজঘাট আছে, ওয়াজঘাটের যে মসজিদের যে হুজুর আছে ওনার কাছে নিয়ে গেল। নিয়ে গেল পরে উনি পানি টানি পইরা এই জায়গা জুড়ে দিল, দিল। পরে আমি হুশ হইলাম, হুশ হওয়ার পরে আমাকে জিজ্ঞেস করলো তোমার কে মারছে। পরে আমি ওনারে বিস্তারিত বললাম যে এরকম এরকম। তো তখনও আমি মানে অজ্ঞান ছিলাম, অজ্ঞান থাকার পরও আমার যে তাবিজটা মুঠে ছিল আমি পরবর্তীতে মুঠ খুলছি, খোলার পরে দেখি আমার তাবিজটা হাতে আছে। তো সবকিছুর মালিক আল্লাহ। তো উনি বলছে যে হুজুরে বলছে যে আল্লাহ পাক তোমারে বাঁচাইছে, আরো ছোট মানুষ তোমার ডাক আল্লাহ পাক শুনছে। এখন এখন বলি আমার দ্বিতীয় একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে আমি একটু মাছ ধরার শখ আছে, যখন লাইফে একটু বড় হলাম তো মাছ ধরার একটু শখ আছে। আমার এক বন্ধু আছে, ও কোথাও মাছ টাছ ধরতে গেলে আমাকে নক করে যে ভাইয়া চলো মাছ ধরতে যাই। তো ঢাকা গ্যান্ডারে আছে, গ্যান্ডারে দুপখোলা, তো ওইখানে আমার বন্ধুরা থাকে। তো দুইজনের নাম হচ্ছে আলমগীর, দুজনই কাঠমিস্ত্রি, আর একজনের নাম হচ্ছে ফারুক, ওরও কাঠমিস্ত্রি। তিনজন তিন কারখানায় কাজ করে। তো বড় আলমগীর আমার ফোন দিয়ে বলতেছে দোস্ত মাছ ধরতে যাব, নতুন রাস্তায় যাবি? নতুন রাস্তা কোন জায়গা? বলতেছে তোর ইসে মুজাহিদনগর। তো মুজাহিদনগর মাছ ধরতে যাবি, কয়টা বাজে যাবি? কয় ভোরে যাব। আমি আমার ভোর তো কাজ আছে, তিনটার দিকে যাই। কয় না তাহলে একটা বাজে চল। তো বড় আলমগীর আর ফারুকে আমি তিনজনে ওই নতুন রাস্তায় মুজাহিদনগর ভিতরে, তো ভিতরে আমরা মাছ ধরতে গেছি। তখন ওইখানে যাওয়ার যে সময় গেছি 3:30 বা 4 এরকম বাজে, আমরা চিন্তা করছি সন্ধ্যার ভিতরে মাছ ধরে চলে আসবো ছিপ দিয়া। তো আমরা গেছি মুজাহিদনগর ভিতরে, একেবারে ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকার পরে তো আমরা বসে ফালাইছি, ফালাই এদিকে ওদিকে মাছ ধরতেছি, পরম একটা মাছ পাই না। তো ফারুক আমার বলতেছে কয় চল আমরা একেবারে ওই মাথায় যাই, শেষ মাথায়। আমি কয় বিলের শেষ মাথায় অত দূরে ভিতরে ঢুকলে আমাদের বাসা যেতে তো দেরি হবে। কয় না অসুবিধা নাই চল, তিনজন আছি চল। তো আমরা গেছি, যাওয়ার পরে ওইখানে যা ছিপ ফালাইছি, কতক্ষণ পরে বড় বড় পুঁটি। হ্যাঁ, তো ওরা ধরতেছে আমিও ধরতেছি। এখন আমি যে জায়গা বসে ফেলাই, ফারুক ওই জায়গা বসে ফেলাই। হ্যাঁ, তো আমি বললাম যে আমি তো তোর পাশে বসে ধরবো না, আমি দূরে যাই ধরি। আলমগীর গেল গা দূরে, আমিও গেলাম গা দূরে, ফারুকে মাঝখানে। তো আমরা তিনজনে মাছ ধরতেছি। তো আমাদের বসিতে ডাবল কাটা থাকে, মানে ডাবল বসে থাকে। তো দুইটা তিনটা টান দিলে, তিনটা টান দিলে দুইটা ডাবল উঠে আর একটা সিঙ্গেল উঠে, ডিমালা ফুটি, দেশি ফুটি, বড় বড়। ওই সমানে ধরতেছি। তো 5টা রাজানের কিছুক্ষণ পরে এক লোক ওইখান থেকে নৌকা চালায় যাইতেছে আর বলতেছে যে তোমরা এখনো মাছ ধরতেছ, এখান থেকে চলে যাও। কই থেকে আসছো? চলে যাও, এখন কয়টা বাজে, এখনো তোমরা এখানে বসে আছো? তা আমরা বলতেছি যে যামো আর একটু ধরি। তো উনি যে এখানে যে খারাপ কিছু আছে এটা তো আর আমাদেরকে বলে নাই, আর আমরা ওরকম কিছু মনেও করিনি। তো আমরা তো মাছ ধরতেছি, মাছ ধরতেছি, মাছটা ধরা শেষ, যতক্ষণ টুম দেখা গেছে সূর্যের আলোতে একবারে মানে নিভে গেছে, এখন আর কিছু দেখা যায় না। তখন মোবাইল দিয়ে কতক্ষণ দেখলাম টুম, এখন মোবাইল দিয়ে দেখি আর টুম দেখা যায় না, দূরে ফালাইতে হয়। তো মোবাইল দিয়ে দেখি আর টুম দেখা যায় না। তো আমি জোরে ডাক দিয়ে বলতেছি আলমগীর ভাই কি করো, বসে গুছাও চলো জায়গা, এখন আর কিছু দেখা যাইতেছে না। ও আবার ফারুকরে ডাক দিয়ে বলতেছে গুছাও, মানে এক একজন দূরে দূরে, তো জোরে জোরে ডাক দিয়ে বলতেছে ছিপ ছুপ গুছা। তা আমরা যা যার ছিপ টিপ গুছাইতেছি, গুছানো শেষ। তো যখন গুছানো শেষ হয়েছে, তো সবার শেষে কি করি আমরা মাছের ব্যাগটা উঠাই, জালি, যেটারে জালি বলি আমরা, সেটা উঠাই। তা আমার জালি উঠাইছি, উঠাই মাশাল্লাহ দিলে কেজি তিনে পুটি হয়েছে। ফারুকেরটা উঠাইছে, ফারুকেরটা উঠায় দেখে মাছ নেই, 2 থেকে 3টা পুটি আছে আর একটাও নেই। এখন ফারুক আমার ডাকতেছে রুবেল ভাই মাছ নেই, তুই আমার চেয়ে বেশি পাইছিস। আসলেই ওই আমার থেকে বেশি ধরছে, কারণ আমি যে জায়গা ফালাই ওই জায়গা ফালায়, ওই আমার চেয়ে বেশি ধরছে। পরে আমি ধর বেড়া তুই আমার চেয়ে বেশি পাইছিস, আমি যদি 2 কেজি পাই তুই 3 কেজি পাইছিস। কারণ আলমগীরের টান দিছে, আলমগীরটা পাইছে, আলমগীরও কয় আমি দুইজনের তুই বেশি ধরছিস। এখন ওর ব্যাগে মাছ নেই। তাই আমি দেখ মনে হয় কাকড়ায় ছিড়াডিরা ফালাইছে ব্যাগ কামড়াইয়া, এই জন্য মনে হয় নিজ দিয়ে মাছ চলে গেছে, আনালে তোর ব্যাগ ফুটা। এখন আমি টাইনা টুইনা দেখি না ওর ব্যাগ ভালো। এখন আমি কইলাম তাহলে তোর মাছ নিল কেটা, দেখি তোর ওই ব্যাগে মাছ আসেনি, মানে আমাদের সন্দেহ হয় মাছ লুকায় রাখছে, এরকম একটা সন্দেহ। এখন দেহে ওর ব্যাগেই মাছ নেই, ওর ব্যাগও সেরা না। এখন তো আলমগীরে কইতেছে, কয় ভাই এখন কি করি, ফারুকের মাছ নিছে গা, এখন আমরা কি করি, কেডা নিছে মাছ ধর বেটা, মানে একটু সাহস দিতেছি ধর বেটা মাছ নিবো কেটা চল যাই। এখন ওই কইতেছে আমি মাছের ব্যাগ বুক নিব না, ওর ব্যাগে যা দুই চারটা মাছ আছে ফালা দিছে। এখন আমি তো এতগুলো মাছ ফালাইতে রাজি না, অনেক কষ্ট করে ধরছি, আরো ডিমালা পুঁটি দেশি পুঁটি ফালাইতে রাজি না। ও কইতাছে কয় মাছ নেওয়া লাগবো না, রাস্তাতে আমাদের ধরবো। আমি কই না ধরবো না চল। এখন আমরা ওইখান থেকে মাছ নিয়ে যখন আসতেছি, কিছু দূর আসার পরে এখন আমাদের সামনে দিয়া কি জানি যাইতেছে, মানে অনুভব হইতেছে কিন্তু কেউ দেখতেছি না, অনুভব হইতেছে যে কি জন্য যাইতেছে। এদিক দিয়ে কিন্তু অন্ধকার হয়ে গেছে, ফুল অন্ধকার। হ্যাঁ, তো কি যাইতেছে কেউ দেখা যাইতেছে না, কিন্তু কিছু একটা যাইতেছে এটা বুঝি। ওরা কি করে ফারুকের লাভ দিয়ে আইসা আমার হাত ধরে, আলমগীরে আমারও ধরে, মানে আমি যে ওদেরকে একটু সাহস দিয়ে রাখি এই জন্য আর কি আমারও ধরে। কিন্তু আমারও তো ভিতরে মানে ঘন্টা বাজতেছে, কিন্তু আমি কি করব, কিছু করার নাই, আমি সাহস দিয়ে ধরবো এটা কি হয়েছে কিছু না, কিন্তু আমার তো ভিতরে ঘন্টা বাজতেছে যে আমার এই কোন সময় ধরে না, ওদের ধরলে কি আমার ছেড়ে দিবে। তো ওরা কইতেছে যে দোস মাছে আমার ব্যাগ তুই নেই, আমি কইকা কয় মাছ তোরা দিয়ে দিলাম, তুই নিয়ে নাইলে আমি ফালাই দেবো, এই মাছ থাকলে আমি ওর ধরবো। পরে আমি মনে মনে কই দে দিলে ভালো, বাইসা থাকলে মাছ আমি নিয়ে খাইলাম, তোকে দিব না। আচ্ছা মাছ নিছি, এখন ওরা দুইজনে কি করছে, একজন আমার এই পাশ দিয়ে ধরছে, একজন ওই পাশ দিয়ে ধরছে, কয় তুই যেমন ই কর। এখন আমি মনে মনে কইতেছি যে তো মাঝখানে তো আমার টান দেওয়া নিয়ে গেলে আমি বা কি করব। কতক্ষণ বাদে দেখি যে এই আপনি রিসের মতো ঘোড়ার মতো নিয়ে একটা কি জানি দৌড় দিয়ে গেল সামনে দিয়া, আর গরুর মতন একটা ডাক, ঘোড়া যেরকম ডাকে ওরকম না, এরকম গরুর মতন একটা ডাক দিল। ডাক দিল পরে কতক্ষণ আমরা দাঁড়াইলাম, দাঁড়াই থেকে অনেক আলমগীরের বললাম যে তোর কাছে ম্যাচ আছে, কয় হ্যাঁ। তো ম্যাচ নিল, নিয়ে ওর কাছে বিড়ি ছিল, সিগারেট খাইতো, তো একটা সিগারেট ধরাইলো, ধরা তো আমি বললাম যে ঠিক আছে হাট। এখন আমাদের মেন রোড থেকে আমরা যখন ওইখানে গেছি, মেন রোড থেকে 15-20 মিনিট লাগবে যে জায়গায় আমরা মাছ ধরতে গেছি, আমাদের ওইখানে রাত্রে 11:30 বাজে গেছে, আমরা এখনো মেন রোডে উঠতে পারিনি, মেন রোডে উঠতেই পারি নাই। আমরা যাইতেছি কতক্ষণ বাদে দেখি শ্মশান, এই মুজিদনগর যে শ্মশান, আমরা ওই শ্মশানে উঠে গেছি, শ্মশানে উঠে গেছি দেখি আলমগীরে নাই, আলমগীরে গেল কই। আর এর আগে ফারুকে আমারও বলছে যে দোষ বাইজা গেছে তো মেলা, আমরা তো এতক্ষণ লাগে না এই পুন্ত কাইতে, দেখি ফারুকে নাই, আলমগীরকে ফারুক কয় ওই পাশে, এখন ওরে নেই, এখন ওরে খুঁজে কেটা, অনরে তো খুঁজতেছি, ওরে খুঁজতে খুঁজতে যা দেখে ওই কোনায় ওই পড়ে রয়েছে, কিরা তুই এনেকা, ওই আমগুড়ে দেখে আউ মাউ করে চিক করবে, চিক করে শুরু করে দিছে। হ্যাঁ রে, এখন ওয়ার কান্না দেখে আমাদেরও কান্না চলে আসতেছে, কেউ যে ডাক দিমো আশেপাশে তো বাড়ি ঘর নাই, তখন তো ওই জায়গা এলাকা ফাঁকা ছিল, এখন তো অনেক কিছু হয়েছে আজ থেকে 13-14 বছর আগে। তো যাই হোক, আশেপাশে কেউ ডাক দিব ওরকম কিছু নাই। কতক্ষণবারে বাদে ফারুকরে দিল এক থাবর, ঠাস করে উঠলো, ওই তো চিক্কার মাকার দিয়ে একবার অস্থির। যাই হোক, এখান থেকে আমরা প্রায় 12:30 বাজে, তখন অনেক কষ্টে করে আল্লাহ বিল্লাহ করতে করতে, তিনজনে জিকির আজগার করতে করতে, তো আমরা মেন রোড উঠছি। মেন রোডে উঠার আগে আমাকে এমন এক খামচি মারছে আমার পিসে, মানে ঘেটির ভিতরে তিনটা না চার তিনটা আঙ্গুল ছিল, মানে তিনটা আঙ্গুল দিয়ে যে খামচি মারছে ওখানতে মানে চামড়াই উঠাই নিয়ে গেছে। আমি মা গো বাবা করে একটা চিকর মারছি, চিকর বেড়ে মেন রোডে উঠছি। মেন রোডে উঠছি পরে ওইখানে যে সিএনজি স্ট্যান্ড ছিল, ওইখানে চার দোকান আসছিল, চার দোকান থেকে তিন চারজন মানুষ আসছে, আইসা আমাদেরকে ধরছে। ধরছে পরে আমার শরীরের বিজল ভাব ছিল, আর সবচেয়ে বড় কথা হয়েছে গেডি দেওয়া রক্ত, ঘাড় দেওয়া রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল। পরে ওইখানে মানুষ বলল যে তোমরা যে এখানে গেছো মাছ ধরতে কেন গেলা, আর গেছো ভালো কথা, সন্ধ্যার আগে কেন আসলা না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আমার জীবনে বাস্তব ঘটনা। এখানে আমার যে বন্ধুরা আছে বা যারা আমার সাথে গেছিল তারা যদি শুনে বুঝতে পারবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাস্তব। ওইখান থেকে আমি যে শিক্ষাটা পাইছি আর যে মাইরটা খাইছি, খুব ভালো একটা মাইর খাইছি, আরেকটা ঘটনা হচ্ছে এই মাছ ধরতে, তৃতীয় ঘটনায় মাছ ধরতে গেছিলাম আমি আপনার শ্মশানঘাট, মানে পোস্তগোলা শ্মশানঘাট থেকে আষাঢ় মাসে টেডা নিয়ে মাছ কোপাইতে গেছি, যেটারে মানুষ ফুলকসি বলে, টেডা বলে, ওটা দিয়ে মাছ কোপাইতে গেছি। তো গেছি পরে আমি তখন চিন্তা করলাম যে নদীর পার্দে যদি যাই তো একবারে সদরঘাটের শেষ মাথাবন্ধুক যাব, যা পাই। তো ওই সময় দেখা গেছে ভালো মাছ পাইতাম, বোয়াল মাছ, তারপরে আপনি মির্কা, রুই, হ্যাঁ বেশিরভাগ বোয়াল পাওয়া যেত, আধা কেজি, তিন পা, এক কেজি, দুই কেজি, এরকম বড় বড় বোয়াল পাওয়া যেত। ডেলি 10টা 15টা 20টা এরকম করে বোয়াল আনতাম। তো ওদিনকেও গেছি, তো ওদিনকে যে গেছি, যাওয়ার পরে শ্মশানঘাট থেকে শুরু করছি, জোরাইন শ্মশানঘাট থেকে শুরু করছি, ওইখান থেকে মাছ কোপাইতে কোপাইতে গেছি, গেছি পরে আপনার ইসে গেছি, অর্ধেক গেছি। যাওয়ার পরে একটা গজার মাছ সামনে দেখছি, দেখার পরে ওইটারে কোপ দিতে নিছি, ও কি করছে আস্তে করে ডুব দিয়া একটু দূরে গেছে, একটু দূরে গেছে পরে তো আমি আবার কি করছি, ওই মাথায় একটা লাইট লাগাই রাখছিলাম, তো ওইখানে যা একটুখানি পানিতে নেইমা, মানে আকুয়া দিয়া কোপ দিতে গেছি, ও আবার কি করছে ডুব দিয়া আবার একটু দূরে যায় বাসছে। তো এরকম করতে করতে ও বেশখানি দূরে গেছে, আমি প্রায় বিঘেতখানি পানিতে নামছি, পরে আমার কেমন জানি লাগলো যে না, ও তো আমার পানির ভিতরে নিয়ে যেতেছে, কারণ এরকম আগে আমার ঘটছে, এরকম একটা ই হয়েছে পানিতে নিয়ে যেতেছে, ওরে কোপামো না। তো ওইখান থেকে চলে আসছি, মাছ কোপাইতেছে কোপাইতেছি, কত দূর গেছি পরে আবার ওরকম, আবার ওরকম করতেছে, ওরকম করতেছে পরে তো আমি আর ওর দিকে তাকাই নাই। না তাকানোর পরে মাছ ধরতে ধরে প্রায় 8-10টা মাছ মারছি, মারার পরে ঢাকা মিট ইয়ার সামনে যখন গেছি, একটা ড্রেন আছে, ওই ড্রেনের সামনে দেয়া একটা গরু মরা আর কি ভাইসা আইতাছে। তো গরু মরা, যে বাচ্চা গরু মরা ভাইসা আইতাছে, ওইটা খালি মানে কাঁপতেছে, খুব জোরে জোরে কাঁপতেছে, কারণ লাইট মারছি পরে বোয়ালের ঝাঁক এমন ভাবে একটা লাভ দিছে আমি ডরাই গেছি, মানে ওই সব বোয়ালের ঝাঁক খাইতাছিল, ওই খাওয়ার জন্য আর কি গরুটা কাঁপতেছিল, আমি হঠাৎ করে লাইট মারছি, সবটা আর কি দৌড় দিছে। তো আমি তো ওইখানে বসে আছি, যে গরুটা যদি একটু কিনার দিকে আসে, তো যেই বড় বড় বোয়াল একটা যদি লাগাইতে পারি, তাহলে কোপ লাগাইতে পারলে এনাফ, একটা 4 কেজি 5 কেজি হবে। তা আমি ওই পানির সোতে 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 সাথে যাইতেছি, যে এটা কোন জায়গা ঠেকে, সামনে কস্তুরি আছে, অনেক লঞ্চ আছে, নৌকা আছে, ওইটার সাথে ঠেকলেই তো বোয়ালে খাইবো আমি আরাম মতে ধরতে পারবো। তো বৈশে আছি, বৈশা থাকতে থাকতে এটা বাঁচতে বাঁচতে মিটপুডের সামনে গেছে, আমি ওইটার সাথে সাথে ওই বসি, আবারও বাঁচতে বাঁচতে যা আবার ওর পিছে পিছে হাঁটি। তো মিটপুড হসপিটালের সামনে গেছে, যাওয়ার পর ওইখানে ওই নৌকার যে ঘাট আছে ওইখানে যায় নৌকার সাথে ঠেকছে, ঠেকছে পরে আমি এক নৌকালারে বইলা, ওই নৌকা ডেঙ্গাইতে ডেঙ্গাইতে 4-5টা নৌকা ডেঙ্গাইয়া যায়, পরে ওর ই পাইছি, হাতে নাগাল পাইছি, যে এই জায়গা থেকে পার দিলে হয়তো লাগবে, তা আল্লাহর কি রহমত। তো ওইখানে যায় পার দিছি, পরে একটা মাছ লাগছে প্রায় 4-5 কেজির মতো, ওইটার আর আমি রাখতে পারি নাই, আমার ওই ইটা বাইঙ্গে নিয়ে গেছে, একবার নিয়েই গেছে। তো পরবর্তীতে আমার ব্যাগে আর একটা ছিল, ওইটা লাগাইছি, আর একটা হেস্কুবেলেট ছিল, ওইটা দিয়ে বাঁশের মাথা ওইটুক কাইটা, পর আবার ওইটা লাগাইছি। লাগা মিটপুডের যে ই বের হয়, মানে ময়লা পানিটা বের হয় যে হাসপাতালের, ওই জায়গায় গেছি, ওইখানেও অনেক সময় ভালো মাছ পাওয়া যায়। ওইখানে যাওয়ার পরে একটা মাছ, মানে শৈল মাছের মতো দেখছি আর কি, লাইটে, আমরা তো লাইট হালকা আলো রাখি কোন রকম যাতে দেখা যায়, পাতার মতো ছাওয়ার মতো দেখা যায় এরকম আলো রাখি। তো দেখলাম মাছ, আমি টেরাটা উঁচা করছি, কোপ ছাড়ছি, কোপ ছেড়ে যখন দিছি তখন ঠাস করে একটা লাশ ভাসে উঠছে, তার ঠোঁটগুলি দেখলে মানে লাশ তো ভাসছে, ঠোঁটটা ফুইলা এরকম মোটা হয়ে গেছে, চোখগুলো সব উপরের দিকে বের হয়ে গেছে, পুরো মুখটাই হয়ে গেছে। তো আমি সাথে সাথে আল্লাহ আকবর করে একটা ই দিছি, তখন কি আমি একটু সিগারেট মিগারেট খাইতাম, তো এটা দেখা তো আমার যতই সাহস হোক, হঠাৎ করে ভাইসা উঠছে আমার তো খারাপ লাগছে, অনেক ভয় লাগছে। তো আমি একটা সিগারেট ধরাইছি, ধরাইয়া পরে লাইট মারা ওইটারে টেডা দিয়া ভালো করে খুসায় মুসায় দেখলাম না এটা লাশ। হ্যাঁ, তো নিজের ভিতরে যে কনফিউশনটা মানে ভয়টা এটাকে আর কি কাটানোর জন্য আমি ওইটারে ভালো করে খুসায় মুসায় উল্টায় পাল্টায় দেখলাম আর সিগারেট খেলাম। খায়া ওইখানে বসে থাকলাম যে নিজের ভয়টা দূর করার জন্য, ওইখানে কতক্ষণ বসে থাকা আবার একটা সিগারেট খেয়ে তো ওখান থেকে উঠছি যে এবার মাছ ধরতে ধরতে আবার শ্মশান ঘাট চলে আসবো। ওইখান থেকে উইঠা মনে হয় আধ দশেক বা হাত পাঁচেক দূরে গেছি, তো যে জায়গায় লাশটা ভাসে উঠছিল ওই জায়গার থেকে আবার কেমন যেন একটা শব্দ আসতেছে, তাই মনে করলাম ওই জায়গায় আবার মাছ আসছে। কারণ ওইখান থেকে আমি প্রায় সময় মাছ ধরি, বড় বড় শৈল মাছ বা বোয়াল মাছ ওইখানে পাওয়া যায়, কারণ ওইখান থেকে ময়লা আবর্জনা আসে তো ওইখানে বেশিরভাগ থাকে। এটা ড্রেনের মতো সরাসরি বুড়িগঙ্গার সাথে জয়েন, তো শব্দ শুনে আমি মনে করছি হয়তো বড় মাছ আসছে, এই লাশটা দেখা বা এই দেখা, তো আমি আবার গেছি ব্যাক করছি, ব্যাক করে লাইট মারছি। আমার তো লাগলো যে একটা মাছ আমার লাইটের আলো পেয়া একটু ডুব দিছে, তাই আমি আবার লাইটে কি করছি কাগজ লাগাই দিছি, গুড্ডির কাগজ আছে পাতলা কাগজ ওইটা আর একটা লাগাই দিছি, লাগা আরো একটু আলো কমাই দিছি। তো কিছুক্ষণ পরে আমার তো লাগলো যে মাছ একটা ভাসতেছে দেখা যাইতেছে, তা আমিও রেডি মারবো, একেবারে সুন্দর মতো পজিশন মতো দাঁড়াইছি রেডি, আবার আগের মতো কোপ দিব আর ঠাস করে ভাইসা উঠছে ওইটাই। এখন আমার ভিতরে আর কি ই হয়েছে যে না এখানে আমার আর থাকা যাবে না, এত প্রথমবার না হয় একটা ভুল হয়েছে যে এটা এমনি কাকতালীয় ব্যাপার, কিন্তু এখন আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এখন হয়তো এটাই এটাই। হ্যাঁ, তো আমি এখান থেকে চলে আসতেছি, আমার তো লাগতেছে যে রাস্তা শেষ হইতেছে না, আমি উপরে যাব, মানে ওইখান থেকে তো দুই হাত উপরেই রাস্তা বা তিন হাত উপরে রাস্তা, এর বেশি তো না, কিন্তু আমি রাস্তায় উঠতে পারতেছি না, মানে এরকম একটা অবস্থা হয়েছে রাস্তা উঠতে পারতেছি না, ঠাস করে পড়ে গেলাম। পড়ে গেলে যে গেছি আমি পানিতে গৌড়ায়া পড়ে গেছি গা, আমার তো লাগলো আমার কেউ ধাক্কা দিয়ে ফালাই দিছে, পানিতে গৌড়ায়া পড়ে যে গেছি, এর ভিতরে ওই যে নৌকায় যে উঠছিলাম উনরা আবার তো ওইখানে থাকে রাত্রে থাকে ই করে, তো যখন আমি পানিতে পড়ে গেছি একজন আবার খেয়াল করছে দেখছে, ওই লোকটা আবার দৌড়ে গেছে যাই আমারে থাবা দেয়া ধরছে। থাবা দেয়া ধরার আগে আমি তো পানি পুনি খায় অস্থির, তো উনি দৌড়ে গেছে যা ধরছে, ধরার সাথে আরেকজনে ডাক দিছে, ডাক দিছে পর আসছে, আসছে পরে দুইজনে দৌড়ে আমার উঠাইছে। তো আমি যে পড়ে গেছি গৌড়ে, যখন পড়ে গেছি তখন ওই যে ট্যাডা আমার হাতে ছিল ওইটা একটা আমার পার ভিতরে ঢুকে গেছে, আমার এখনো পায়ে ওই দাগ আছে, ঢুকে গেছে আল সহ ঢুকে গেছে। তো আমাদের যে বড় ট্যাডা থাকে যারা মাছ ধরে ট্যাডা দিয়ে মাছ কোপায় তারা অবশ্যই জানে যে ট্যাটার কিন্তু গালি থাকে। হ্যাঁ, তো উনি যে ধৈর্য টান দিয়ে উঠাইছে হাত ধরছে, তো ট্যাডা যে ছিল ট্যাডার সাথে যে রশি ছিল এই রশিটা আবার কি করছে স্রোতে ভাইসা যে কিছুর সাথে আটকে গেছে, উনি তো আমার টান দিছে দেখতে তো আমি ব্যথা পাইতেছি, আমি দিছি চিকর চিকর দিছি, পর আরেকজন যে ধরছে উনিও বুঝতে পারে নাই, উনি একাধ ধরছে উনি একাধ ধরছে দুরা দিছে টান, এখন তো আমার অবস্থা খারাপ। হ্যাঁ, তখন আমি এই অবস্থার ভিতরে বলতেছি আমার পার ভিতরে টেরা ঢুকছে, তো একজনে তাড়াতাড়ি নামছে নাইমা দেখে এই অবস্থা, উনাদের কাছে হয়তো কিছু ছিল ওই রশিটা কাইটা দিছে, টেরার মাথায় রশি গিট্টু দেওয়া থাকে তো কিছু তো হয়তো বেজে গেছে, তো রশিটা কাইটা দিয়ে উপরে উঠাইছে, উঠাইছে পরে এক লোকে কি করছে ওইখানে হয়তো উনি ইজারাদার ছিল নৌকা ঘাটের, একটু স্বাস্থ্য সুস্থ ভালো, উনি কি করছে টাটা টাটা ধরে টান দিছে গোস্ত মুস্ত সহ উঠা ফেলাইছে একটানে, এখনো আমার ওই পায়ে দাগ আছে। তো যাই হোক, এখান থেকে আমি মাছ ধরতে গেছি কয়েকবার, কয়েকবার না এখনো আমার মাছ ধরার নেশা আছে, এখনো আমার ঘরে ছিপ বসে আছে, এখনো আমি কাজকাম না থাকলে বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাই, যেরকম পদ্মায় যাই, মেঘনায় যাই, এখানে ওখানে যাই, অনেক জায়গায় টিকিটেও মাছ ধরতে যাই। তো আমার লাইফে মাছ ধরতে যেয়ে আমি অনেক জায়গায় অনেক সময় মানে খারাপ কিছুর শিকার হয়েছি। তো এখন আমি একটা শেষ ঘটনা বলি আজকের জন্য, আমি গেছিলাম মেঘনা মাছ ধরতে, আমার সাথে আরো তিন চারজন ছিল, তো ওই সময় আমরা গেছি বোয়াল মাছ ধরার জন্য, যে বোয়াল মাছ ধরবো, তো বোয়াল মাছ ধরলে আমাদের রাত্রে বোয়াল মাছ ধরতে হয়, তো আমরা কি করছি পুঁটি মাছ আর নলা মিরকা এগুলো বাজার থেকে কিনা, এগুলোরে সুন্দর করে প্রসেসিং করি যাতে কাটা না থাকে। প্রসেসিং করে পলিতে মুড়ায় ভইরা ডিব্বার ভিতরে মুখ আটকায়া এটাকে কি করি রোদ্রে রাখি। তো রোদ্রে রাখলে এটা পইচা গইলা এটা দুর্গন্ধ হয়। তো এটার যে আবার বসিতে কাটলে এটা আবার বোয়ালে খায় ভালো মাছ। কিন্তু ভালো মাছ কিনি কিনা এটারে এই প্রসেসিং করে আমরা বোয়াল ধরি। তো ওরা বলছে যে একসাথে যাব। তো আমরা স্বামী আদার উদার সবকিছু কিনা সব প্রসেসিং করে রেডি রাখছি। তো আমরা চারজন, তিনজন এখান থেকে গেছি, একজন ওই মাওয়া থেকে ইয়ার থেকে উঠছে, শ্রীনগর থেকে উঠছে, উনিও আমাদের পরিচিত। তো উনি শ্রীনগর থেকে উঠছে, আমরা গেছি যা মাছ ধরতে বসছি। বসছি পরে তখন রাত্রে নয়টা সাড়ে নয়টা, আমাদের সবকিছু রেডি, আমরা খাবার দাবার নিয়ে গেছি, বিছনা ছাতি যদি বৃষ্টি পড়ে তারপরে পলি অনেক কিছু আমরা নিয়ে যাই রাত্রে। সোজাগত একটা সংসারের মতনই সবকিছু নিয়ে যাই ব্যাগ ভইরা, যাতে রাত্রে আমাদের কোনো কিছুতে অভাব না হয়, কষ্ট না হয়। হ্যাঁ, পোশাক আশাক। তো আমরা গেছি যা যার যার আলাদা আলাদা এক একটা পজিশনে বসছি। বসার পরে বসে বসে সেটিং শুটিং কইরা তো যার যার ফালাইছি। এক একজন মনে করেন বিশ পঁচিশ হাত দূরে এক একজন বসছি, কারণ একটু দূরে না বসলে বলের বসে ভাসতে ভাসতে তো অনেক দিকে চলে যায়, একজনের টা আরেকজনের সাথে পেঁচাই দিতে পারে, এই জন্য দূরে দূরে বসছি। তো দূরে দূরে বসছি পরে আমি একটা মাছও পাই নাই, কিন্তু আমার বাম সাইডে যে উনি দুইটা বল পাইছে, মাশাল্লাহ দিলে দুই কেজি বা দেড় কেজি এরকম দুইটা বল পাইছে। তো পাওয়ার পরে এখন কতক্ষণ বাদে উনি গ্যাংরাইতেছে, মানে একটা গুমরানি গুমরানি আওয়াজ পাইতেছি। প্রথম ফার্স্ট বলটা পাইছে পরে আমার বলছে যে রুবেল একটা বল পাইছি, মাশাল্লাহ। পরেরটা পাইছে পরে বলছে যে আজকে তোর কপালে মাছ নাই, দেখ আমি দুইটা পাইয়া গেছি। তাম পাগা, এই বলার কিছুক্ষণ পরে দুই মিনিট পরে একটা গুমরানি আওয়াজ পাইতেছি। তা আমি বসছিলাম মাঝখানে, গুমরানি আওয়াজ পাইতেছি পরে কি গুমরাই কাটা ডাইনে বামে তাকে দেখি মানুষজন দেখি না। তো ওর দিকে আবার আমি মোবাইলের লাইটটা মারছি। তো মোবাইলের লাইটটা মারছি পরে দেখি ওই কাঁপতেছে, আমি লাইটটা মারা আর ওই কাঁপতে কাঁপতে পড়ে যাওয়া। আমি আবার পাশের জনকে কইতেছি সলেমন ভাই যে পড়ে গেল দিওয়াই। সলেমন ভাই কি আমি পড়ে গেল, ওরা মনে হয় সাপে কামড় দিছে দূর থেকে। তো আমি মনে করছি সাপে কামড় দেয় দিছে, আর সাপে কামড় দিতেই পারে, কারণ আমরা যে পচা মাছ নিয়ে যাই ওইটা যদি আপনার মুখ কাটা খুলে রাখি আর আশেপাশে যদি সাপ থাকে 100% আসবে। হ্যাঁ, কারণ এটার এত বড় একটা গ্রান বা এত বড় একটা ই 100% আসবে। তো মনে করছে সাপে কামড় দিছে, তো ও দৌড় দিছে, সলেমন ভাই ও দৌড় দিছে, আমিও গেছি যা লাইট মেরে। তো দেখি আমি তো আমার যেরকম আর কি মনেরই, আমি পা হাতাইতেছি, হাত হাতাইতেছি, কই কামড় কুমড়ের ডাক্তার দেখি না। এখন দেখি ওর শরীর ঘামতেছে, মানে এতটা ঘামতেছে। তখন হালকা হালকা শীত, আর যারা মাছ ধরে তারা বুঝতেই পারে যে বোয়াল একটু শীতেই খায়। তো দেখি ঘামতেছে প্রচুর পরিমাণ। সালেমন ভাই ভাই কইতেছে যে পান খাইছিল কাঁচা সুপারি দিয়ে হয়তো এটা লেগে ঘামতেছে। তো আমরা আবার নদী থেকে একটু পানি উঠাইলাম, পানি উঠাই আর নাকে মুখে দিলাম, দিলাম পরে কিছে কয়েকটা জন আদি আমার মাছ লেগে গেল। আমি এটা কি করবে, কয় রুবেল ভাই এখানে থাকুম না, কেডা জিনিস আমি দেখলাম একটা হাত আমার মাছ লয়ে গেছে, মাছ লয়ে গেছে ফাইজলামি কথা। তো আমরা আবার কি করি, এই বড় মোটা সিপ আছে, এই সিপ রশির লগে বাইন্দা মাছের কাংসার ভিতরে রশি ঢুকাইয়া পানিতে ছাইরে রাখি, মোটা লাইলন রশি, মাছের ক্ষমতা নেই যে এটা ছিঁড়া যাইব। তো আমি আবার কি করছি যে লাঠিটা উঠাইছি, উঠাইয়া রশি ধরে টান দিছি, দেখি আসলে এই মাছ নেই। এখন সলেমন বাইরে কইতেছি যে মাছ নাই, আসলেই তো মাছ নাই, সেও অবাক, মাছ গেল কই? অনুই কইতেছে কয় ভাই মাছ আমি নিজে দেখছি মাছ লেগে গেছে। এখন আমি ওরে বলতেছি মাছ নিছে ভালো কথা, তোর কথা মানলাম মাছ নিছে, কিন্তু পানির তলে মাছ হাত দেখলি তুই কেমনে? মানে আমার হচ্ছে উল্টা কথা যে পানির তলে মাছ আছে তুই হাত দেখলি কেমনে, কেডা মাছ নিছে কয়? আমি নিজে দেখছি। এ কয়ে ও যে কাঁপতেছে এমন ভাবে কাঁপতেছে, আমার তো ভিতরে ই হইতেছে। হ্যাঁ, আবার আমি চিন্তা করতেছি যে কত আমার একটু অন্যরকম গাড়তারামি স্বভাব, যে যাই কিছু হোক মাছ ধরতে আইলে আমি এখান থেকে ফেরত যাই না, মাছ ধরব আমি, যে বিপদ হবে বা মারা যাব বা ওরকম কিছু এটা আমি ফিল করি না। মানে আমার কথা হচ্ছে ভয় খাইছি ভয় পাইছি যা হয় পরে দেখা যাবে মাছ ধরতে আসছি মাছ ধরবো, কারণ ওরা চলে যাবে আমার কথা হিসেবে যাবো না, আমি যাব না। হ্যাঁ থাক, কিসের ভয় কি আর গুমরা দুনোটারে বুঝাইতেছি, সিগারেট খা, এটা খা, ওইটা খা, পানি খা, ঠান্ডা খা, মানে এগুলোকে বুঝায় রাখতেছে। আমার কথা হিসেবে এত দূর আসছি যাব না, বুঝাই বুঝায় কোন রকম রাজি করাইছি, যায় আমার ওইখানে গেছি, যায় আমার বোতল একটা পেঁচায় তো ফালাই, দেখি একটা বোতল নাই, নিয়ে গেছে মাছে। আর যাই হোক ভালো কথা, ওগোর সাথে আবার চিল্লাইলাম, দেখ কত মাছ, বেটা আমার বোতল লয়ে গেছে। হ্যাঁ ওই সিপ সব সুতাতে পেঁচায় আর বোতল ফালাই তো একটা নিয়ে গেছে, পাঁচটা ফলাইছে একটা নিয়ে গেছে, চারটা আছে। ও আবার বলতেছে যে আমার তো একটা পাই না, আমি ভালো হয়েছে দেখছস, ওই ও আর কথা হই না, আমাকে দুইজনের দুই মাছ গেল। যাই হোক আমরা আবার বসছি, কিছুক্ষণ পরে আমি একটা মাছ পাইছি আল্লাহর রহমতে, ছোটই কেজি খানি কইব, কারণ আমার বলতেছে তুই তো একটা পাইলি আর ওই দুইটা পাইলো, আর দুইটা শেষ আর আমি তো পাইলামই না, আমি কো আল্লাহ যদি দেয় কতক্ষণ লাগবে, তখন কইতেছে একটা পাই যাইছে, খাওয়া দাওয়া করি, আমি খাওয়া দাওয়া আরো পরে করি, সারা রাত পরে রয়েছে, চানাচুর আছে চানাচুর খাও। তো তিন ওয়াগুড়ে দুই প্যাকেট ফিকা দিলাম, আমি এক প্যাকেট ছিঁড়ছি, সিরা খাইতেছি খাইতেছি, কতক্ষণ পরে দেখি আমার মাছটা লড়ে চড়ে না, মানে যে ছিপ যে গাইড়ে রাখছি তো মাছের যে টানে সবসময় লড়তে থাকে, এখন দেখি লড়ে না। আমি ব্যাপার কি আমার ছিপ লড়ে না কে, তো মাছ মনে আছে নিরিবিলি। তো এই চিন্তা করতে করতে চানাচুরি প্যাকেট খাওয়া শেষ, দশ টাকার চানাচুরের প্যাকেট নিছি খাওয়া শেষ। তো পরে আবার কি করছি আমি, আবার একটু হাক্কা দিয়া মানে আমার ছিপটা ধরছি, ধরে একটু টান দিছি, এখন দেখি না মাছের কোনো আলাপ পাই না, ছিপটা লাঠিটা টান দিয়ে উঠাইছি, ছিপের লাঠিটা উঠে দিয়ে আমার মাছ নাই, আমি যেভাবে গিট্টু দেওয়া থইছি ওই গিট্টুও নাই, ছিঁড়েও নাই, গিট্টু খোলা। এখন সলেমন ভাইরা ডাক দিতেছি, সলেমন ভাই দেখো আমার মাছ গেছে গা, ছুটে গেছে গা, ওখান কয় মাছ নিছে, আমি কই মাছ নেয় নাই, গিট্টু খোলা দেও না, গিট্টু মনে আমার দেওয়াই নাই, ছুটে গেছে গা। এখন ওরা বলতেছে যে না এইখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, চলে যাব। পরে আমি বলতেছি না এখান থেকে যাওয়া যাবে না, মাছ এখানে আছে প্রচুর মাছ আছে, এইখান থেকে যাব না, মাছ ধরা পরে যাব, একেবারে খালি হাতে যাই কেমনি, কত টাকা খরচ করে আইসি, এত দূরে আইসি, হ্যাঁ আর এখন এই রাত করে যাবো কই, থাকুন কই, এখানে আছি নিরাপদ আছে, অসুবিধা কি, ওই সাইডে নদীর ওই সাইডে মানুষজন আছে, ওই পারে মানুষজন আছে, স্পিরিট বোর্ডালারা আছে, এখানে মানুষজন আছে, অসুবিধা কি, তাকাইলে দেখা যায়, হয়তো একটু দূরে কিন্তু মানুষ তো দেখা যায়। তো যাই হোক কতক্ষণ রয়েছি, পরে আমাদের একটা ওই সাইডে অপর পাশে দেখে একটা গোড়া, এখন আমি দেখি নাই, সলেমান ভাই দেখছে, দেখে বলতেছে রুবেল গোড়া, আমি কোগুড়া কবি যে আমি গোড়ার ডাক দাও, লো এখন ধরো ওটার পিঠে উঠুম, মাছ পাই আর না পাই গোড়ার পিঠে উঠুম। এখন সলেমান ভাই কইতেছে তোর তো খায়া কাম নাই, খালি পুনটামি, ওই গোড়ার পিঠে উঠবি, গোড়ায় তোর একটা লাত্তি মারলে কই যাবি, আমি ধরো মিয়া গোলা রাখতে দিব আহ যাই। এখন সলেমান ভাই ধরো বসে আবার একটা লোয়া দেবো না, আহেন না যাই না, হ্যার লগে হারে টানতে টানতে হারে লোয়া গেছে, আহেন কত দূর যাই গেছি, পরে গোড়া দৌড় দিয়ে আবার হেঁটে দিয়ে গেছে গা। অন সলেমান কইতাছে কয় রে রুবেল রে, এটা তো দৌড়তে পারবি না, এই যার গোড়া হাই ধরতে পারবো, আমরা কি গোড়া ধরতে পারুম, এ দৌড়ে যাইব গা, আমি আহেন না। এখন আল্লাহর কি রহমত, আমরা ওইটার পিছনে প্রায় বিশ পঁচিশ মিনিট ঘুরছি কিন্তু ওইটার দ্বারের কাছে যাইতে পারি না, কিছু দূর গেলেই দৌড় দেয়, আবার যে খাড়াই থেকে ঘাস খায়, আবার একটু গেলেই দৌড় দিয়ে খাটে, একেবারে যায় না, অল্প কত দূর যায় আর দাঁড়ায় থাকে। তো এরকম করতে করতে বিশ পঁচিশ মিনিটের মতন এরকম আমরা ঘুরছি, এর ভিতরেই সালেমান ভাই কইতেছে ওদিকে আর যাবো না, সামনে হয়েছে কাশ বাগান, কাশ বাগান কাশফুল যে আছে, এই কাশফুলের একটা জঙ্গল আছে বিশাল বড়, ওটাতে ঢুকলে মানুষ তো চিনাই যায় না, শোন দেখাই যায় না, মাইরা ফলাইলেও কেউ দেখবো না, অনেহায় ওই সন্ত্রাস মন্ত্রাস এইগুলির ভয় পাইতেছে। তো আমরা আমি আবার কই কি ধর্মে এনে মারবো, কেটা রাঙ্গুর কাছে আছে কি, টাকা নেই পয়সা নেই, ভালো মোবাইল নেই, সবার কাছে বাডা মোবাইল, নিবই না নিবই কি আর মারবই কি, আহেন যদি এটা ধরতে পারি এদের পিছিয়ে এদের উপরে উঠবো। তো সলেমান ভাই বলতেছে আর যাওয়ার দরকার নেই, তাই হ্যাঁ আমরা টাইনা লুয়ে আইছে, লুয়ে আইসে পরে আবার আমরা বসছি মাছ ধরতে, বসছি পরে এখন ওই যে আমি পাশে যেটা ওইটার পাই না, বইছি বইয়া লাইট মেরে কই কি করো কি করো কইছে, এখন দেখো ওইটার নাই, ওইডারে না দেখা আমাগো মাথা খারাপ, যে এডারে লয়ে গেছি আবার আর মার কাছে বইলা, আর মাই দিব না, আর মাই দিব না, রাত করে মাছ ধরতে ওর মার কাছে কুয়াল হয়ে গেছি, যদি অসুবিধা হয় তাহলে এটার কৈফত আমাদের দিতে হবে। তো ওরে না দেখা সলেমানের বাইরে কইতাছি ভাই ওইটার তো পাই দেখি না, তাড়াতাড়ি করে আমি টান দিয়ে উঠেছি, ওর মুখ চোখ কান কুন দিয়ে প্যাক দিয়ে তলায় গেছে। আমি তো একটা চিকর দিছি, সলেমান ভাই তাড়াতাড়ি হয়নি এটা মনে গেছে। সলেমান ভাই দৌড় দিয়ে আইলো, আয়া তো মনে করেন সবাই আমরা দুজনেই তাড়াতাড়ি করে পানি পুনি হিচ্ছা টিচ্ছা দিয়া ই করলাম, করার পরে অন্দেহ হয় ভালো, মানে কথাবার্তা কয় না, চোখ মেলে না। হ্যাঁ, সলেমান ভাই কইতেছে দেখ নিঃশ্বাস নেয়নি। আমি কই নিঃশ্বাস নেয় কেমনে, আমি বুঝি না, তুমি দেখো। অন সলেমান ভাই কইতেছে কতক্ষণ পরে কয় নিঃশ্বাস নেয়, প্যাডে যাতা দেখ। এখন আমি তো প্যাডে ধুমছে যাতা, ওরে যে সুবায়দর ছিল আল্লাহরই একটা রহমত, আমরা যে বাইচে গেছি আমাদেরকে ওদিক দেয়া টাইনে নিয়ে গেছে, মানে লোভ দেখাইছে যে একটা ঘোরা ঘোরা, ওই লোভের লোভে আমরা গেছি, এদিক দিয়ে একলা ওরে পায় ওরে মাই শুরু করছে, ওরে মেরে ফলে তো হয়তো যে কোনো ভাবে আল্লাহ পাক একটা হেল্প করছে, ওরে মেরে ফলে তো আমাকে দুইজনটাই লোভ দেখায় ওরে মেরে ফলে তো। তো আমরা তো সলেমান ভাই কইতেছে প্যাডে জোরে যাতা দে, আমি তো প্যাডে জোরে যাতা দিতাছি কাজ হয় না। তো পরে সলেমান ভাই কইল দাঁত লেগে গেছে নি খাড়া, তো সল হ্যাঁ কি করলো মুখে চাপ দিয়া ধৈরা মোহের ভিতরে আঙ্গুল দিছে, কয় দাঁত লেগে গেছে কি করব, ই কর স্পিড বোর্ডা লাগো ডাক দে। আমি গেছি যে ওইখানে স্পিড বোর্ডের অনেক মানুষ থাকে, তো এখানে গেছি যে কেউ ডাক দিয়ে নিয়ে আসি। তো একজনের ডাক দিছি কিসে এমনি এটা জারি মারছে, ওই মেয়ে কিসে। পরে আমি করলাম ভাই ওই না আমাকে কিছু লোক আইছে মাছ ধরতে, একটু সমস্যায় পড়ছে, আহেন ভাই কাজ আছে যাও করতেছে তোমরা হেন এত রেখতে। তো উনি আর আসলো না, তো উনার না আসার পরে তো চিন্তা করলাম আর কারে কমু, তো আবার একটু সামনে গেছি, সামনে গেছি পরে একটা বয়স্ক লোক, ওনার করলাম দাদা একটু উপকার করেন, কয় কিছে কই থাকো মিয়া তুমি। পরে আমি করলাম যে আমরা তো ঢাকাতে আসছি মাছ ধরতে আসছি, আমাদের লগের একজন এরকম এরকম অসুবিধায় পড়ছে একটু আসেন, ধরো তোমরা এই রাইট করে এই জায়গায় আইসো, চলো 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 তাড়াতাড়ি চলো। তো উনি গেল, উনি যাওয়ার পরে আল্লাহ উনাকে বাঁচায় রাখুক, উনি যা দেখা সুরা কারাত এটা ওইটা পড়লো, পয়রা টয়রা ওনাকে ফুটো দিল, দিয়া উনি কি জনি করলো কইরা আর কি মুখে চাপ দিয়া ধরলো, নাক মুখে চাপ দিয়া ধরলো, কতক্ষণ পদে নিঃশ্বাস নিছে, জ্ঞান ফিরছে, নিঃশ্বাস তো আগের থেকে চলতেছিল, জ্ঞান ফিরছে নাক মুখে চাপ দিয়া ধরার পরে। তো ও জ্ঞান ফিরেই সোজা কথা চিকর শুরু করেছে, ওয়ার চিক করে মানে ওই চোখ মেলে যে একটা চিকর দিছে এই চিক করে আমাকে অবস্থা খারাপ, আমরা কিন্তু ভয় পাইছি কিন্তু অতটা না, তো ও চোখ মেলে যে চিকর দিছে এটাই আমাদের মানে আত্মা টাত্মা শুকায় গেছে ওর চিক করে। হ্যাঁ, আমরা একজন আর একজনের ধরে বুঝছি কিছে কিছে, ও কয়েক কি কেটা জানি আমার যাইতে ধরছে, আমি তো দেখি না, আমি এত চেষ্টা করি যে গেডি উপরের দিকে উঠাম উঠাইতে পারি না, কিন্তু কেউ দেহিও না কেউ হাত দিয়ে ধরতেও পারি না, আমার গেডির ভিতর ধরছে, আমি হাত দিছি কিন্তু আমি কেউ হাত পাই না, আমার আমার গেডি আমি ধরতে পারি কিন্তু কেউ হাত পাই না, কিন্তু আমি বুঝতেছি কেউ আমার গেডির ভিতরে যাইতে ধরছে কিন্তু আমি কেউ হাত পাই না, আমি যখন গেডিতে হাত দেই তখন লাগে আমার হাতেই আমার জাত পাচ্ছে। আমি এত চেষ্টা করছি মাটিতে উব্বুর হইয়া মাটিতে আমি হাত দিয়া রাখছি যে আমি গেডি নিচের দিকে দিব না, কয়েক কোনো কাম হয় না, জোর জবস্তি আমার যাইতে ধরছে। এখন আমি তো মনে করেন ভিতরে এক টাকা দেড় টাকা করতেছে, আবার চিন্তা করতেছে এনে কতটি টাকা খরচ করে আইছি, রাত আছে আর কয় ঘন্টা, যদি দুইটা একটা মাছ ধরতে পারি, কাছে যাই হোক হইছে তোরে কেটা যেতে ধরছে, তোর মনের ভুল মনে পড়ে গেছ এইটা ওইটা কই, এখন ওই আমার উপরে আইসা তা চেতছে, মানে এখন পারে না আমার মারে, হ্যাঁ তোর জন্য আমি মরা যাবনি, জান দিমুনি, এইটা করমুনি ওইটা করমুনি। হ্যাঁ, তো তখন আমি কি করলাম কইলাম যে ভাই আছো অসুবিধা নাই, এই চলো সিপ সুপ গুছাও চলে যাই। তো মুরব্বী কইতাছে কয় বাবারে তোমাকে তোমার যখন এই যে ঘোড়ার পিছে যখন তোমরা দৌড়াইছিলা তো ওইটা তো ঘোড়া না, ওই তোমাদেরকে ওই ভুলায় ওদিকে লয়ে গেছে আর এর একলাই জায়গা ধরছে, এখন তোমরা তিনজন মানুষ বেজোর, হ্যাঁ তো তোমরা এখানে থাইকো না চলে যাও। তো আমরা কি করলাম মুরব্বীরে কইলাম হ্যাঁ দাদা চলে যাবো আর থাকুম না, কয় বাবা আমি যাই, আমার আবার সামনে বোট আছে, বোট নিয়ে ওই পারে যাওয়া লাগবো। তোমাকে কপাল বললো যে আমি ওই পার যাওয়ার লেগে এখানে আসছি, উনি ওইখানেরই বোট চালায়, হয়তো ওনার দুই চারটা বোট আছে, রাত্রে ওইখানে থাকে, আমার ওই পার যাওয়া লাগবো। পরে আমি বললাম দাদা ঠিক আছে আপনি যান, আমরা ডিগু সাইড যাবো, যাইতে পারবো, আমরা কো এখন অসুবিধা নেই যাইতে পারবো। তো করে কইলাম যে ঠিক আছে তাহলে এক কাজ করো, গুছাও, গুছাইয়া চলো আমরা মেন রোডে যাই, মেন রোডে যাই, স্ট্যান্ডে বৈশা চা টা খাই, সকালবেলা গাড়ি তুলবো, আর যদি রাইতে সিএনজি পাই তো রাইতে যামুগা, আমরা ঢাকার দিকে পৌঁছাইতে পারলাম গো, সমস্যা কি। তো গুছাইতেছি, সিপসুপ গুছাইতেছি, বসি, যারা আমরা যা ফালাইছি গুছাইতেছি, হঠাৎ করে কি আইলো না না আইলো কইতে পারি না, ঠাস করে আমার কানের নিচে একটা লাগলো, মানে এই যে পোকা আছে না, পোকা যেরকম হঠাৎ একটা বাড়ি খেলে যেরকম লাগে এরকম লাগলো, বিষের মতো জ্বলতেছে। পরে আমি কইতেছি যে কিছু ফিক্কা মারছো, কয় না, আমি তাহলে এরকম কে কয় কি আমি কই দেখেন তো এই জায়গায় কি কয় তোর দিদি রক্ত বেরোইতেছে, যেই কইছে রক্ত বেরোইতেছে তখন আমার তো মানে অন্যরকম একটা ফিল শুরু হয়ে গেছে, রক্ত বেরোবো কে, একটা পোকার মতো বাড়ি খাইলো কানের এখানে, রক্ত বেরোবো কে, হাত দেওয়া দেখে আসলেই রক্ত বেরোইতেছে। পরে আমি এখন তো এতক্ষণ আমি কইছি থাকুম, এখন আমি আরো আগে গুছানো শুরু করছি, ব্যাগ বুক এইটা ওইটা অনেক কিছু নিয়ে যাই, তো যেহেতু রাত্রে থাকা লাগে, ছাতি, বড় ছাতি, বিছনাবাটি, এইটা ওইটা, অলকিলাত, খাবার দাবার, যাতে কোনো কিছুর অভাব না হয় সবকিছু নিয়ে যাওয়া লাগে, এটা গুছাইতেও সময় লাগে। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে গুছাইতেছি, সিপ যা আছে কাবারের ভিতরে ভরতেছি, এর ভিতরে যারে আর কি প্যাকের ভিতরে চুবাই ছিল ওই আবার গুংরানি শুরু করে দিছে, মানে ওর যে কি একটা সমস্যা, কি লগ্নে হয়েছিল ওই জানে, আবার ওর ধরছে, ও গুংরানি শুরু করে দিছে। আমার আবার কইতেছে যে গুংরাই কাটারে, আমি কই দেখো কেটা গুংরাই, আমার তো ক্যালকুলেশন বেজে আছে, রক্ত বেরিয়েছে, একটু হাত সামান্য একটু কাইটা গেলে বা একটা সুইচ ফুটলে যেরকম ওরকম রক্ত বেরিয়ে যাচ্ছে, তেমন একটা না, তা আমার তো ক্যালকুলেশন বেজে আছে, আমি আর কিন্তু পলন লাগবো নাহলে আমি শেষ আজকে। ও গুংরাইতেছে, ও দেখবার গেছে যা, ওই আবার চিকর শুরু করছে, গেছি আমরা ওইখানে কিসে, আমি দৌড় দিয়ে গেছি কিসে, যা দেহ আর মুখ দেয়া ফেনা ফুনা বাইরে একেবারে অস্থির, এখন তো আর কার ভাল লাগে, কেডা মাছ ধরতেছে আর কি মাছ ধর, মোহন অরলে টানা টানি। পরে কইলাম ভাই আমাকে সিপসুপ গোছান লাগবো না, সিপসুপ এমনি থাক, যদি পাই সকালবেলা নিমু আর না পাইলে না নিমু, চলো উপরে জায়গা ওরে ধরো। তো ও ধরছে দুই হাত, আমি ধরছি দুই পা, ও আসছে একটু স্বাস্থ্য ভালো, আমি তার আলগা পারি না, পরে ওই কয়েকে দেয় আমি কান্দে লই, পরে ওই কান্দে নিছে, কান্দে নিছে। সিপ আমাদের একটা সিপ 8,000-10,000 টাকা করে এক একটা সিপের দাম, তো এনে আমরা চার তিনজনে প্রায় 60টা সিপরাই খাইছি, 60টা সিপরাই খাইছি। এরপর আমাদের আবিজাবি এটা ওইটা তো আছেই, প্রায় খেয়ে আমরা উপরে চলে আসছি, উপরে চলে আসছি। পরে এখন হোটেলের তে পানি পুনি, ওই চার দোকানেতে পানি পুনি এটা ওইটা নিয়ে আবার ইটি করে হোস্টোস করছি, যে শুনে ওই আমাদেরকে ধমকায়, যে শুনে ওই আমাদেরকে বকে, মানে এরম একটা পজিশনে পড়ে গেছি যে আমরা তো বিপদে পড়ছি, ওইখানে তো ওদের মায়ের খাই আইছি, এখন উপরে যে আসছি মানুষ জিজ্ঞেস করে তোমাদের এই অবস্থা কে, যেই কয় আমরা মাছ ধরতে যাই ওইখানে এরকম হয়েছে, ওই আমাদেরকে ধমক দেয়, হ্যাঁ বকে, মানে যে শুনে সেই বকে। তো পরবর্তীতে আমরা সকালবেলা যায়া ওইখান থেকে আমাদের সিপসুপ যাই টুকটাক পাইছে, আর কিছু জোয়ারের সময় ভাইসে গেছে গা। তো আমার লাইফের আজকের এটাই শেষ। তো মাছ ধরতে যে আমার আরো অনেক ঘটনা আছে, যদি ভবিষ্যতে আবার সুযোগ পাই এখানে আসার, যদি ওরকম সময় সুযোগ হয় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।
অনেক অনেক ধন্যবাদ রুবেল ভাইকে এত চমৎকার চমৎকার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন তাদের সবাইকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন জাগো এফএম 94.4, আমি উদয় আছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং এই প্রাণ পটাটা চিপস না বিস্কিট, এটা নিয়ে অনেকের কাছে কনফিউশন কাজ করে, কারণ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস মনে হয়, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না ইটস আ বিস্কিট। আপনারা যারা এখনো পর্যন্ত প্রাণ পটোটা ট্রাই করেন নাই, ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। আর আমার কাছে কমেন্ট সেকশনে যারা যারা ইতিমধ্যে কমেন্ট করেছেন বা এসএমএস করেছেন, আমরা একটু এসএমএস গুলো পড়ে নিতে চাই। ফারদিন লিখেছে, উদয় ভাই আজকের ঘটনাগুলো খুব ভালো লাগছে। সাথে লিখেছে, রুবেল ভাইয়ের ঘটনাগুলো বেশ ভালো লাগলো। এদিকে জয়েন করেছেন মায়া, তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন বন্ধু। বলছে, উদয় ভাই অনেকদিন পর তোমার অনুষ্ঠান শুনতে পাচ্ছি, ভালো লাগছে, ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আমাদের সাথে জয়েন করেছেন জ্যোতি আক্তার, যুক্ত রয়েছেন আমাদের সাথে। এদিকে বন্ধু সৌরভ, তিনি চট্টগ্রামের বন্ধু, বলছেন ভূত স্টুডিও আমার খুব পছন্দের একটা অনুষ্ঠান, আমি ঢাকায় এলে নিশ্চয়ই আপনাদের অনুষ্ঠানে আসব ইনশাল্লাহ। আমাদের সাথে জয়েন করছে রতন ভাই মিরপুর এক নম্বর থেকে, বলছে আমি এবং আমার পরিবার সবাই মিলে তোমাদের অনুষ্ঠান শুনি, আমাদের কাছেও কিছু ভৌতিক গল্প রয়েছে, আমরা তোমাদেরকে সেগুলো বলতে চাই। রেজিস্ট্রেশনের নিয়মটা আরেকবার বলবে? অবশ্যই, একবার কেন, বারবার বলবো। আপনি যদি এই অনুষ্ঠানে আসতে চান তাহলে মোবাইলের মেসেপশনে এখনই চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, আমি আবারও বলছি RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে SMS টি পাঠান উদয়কে 26969 নাম্বারে। শুধুমাত্র যারা রেডিওতে লাইভে এসে আগামী পর্বে বা নেক্সট এপিসোডে গল্পগুলো বলতে চান সবার সামনে, সেই ক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হবে। আপনার কাছে মিনিমাম দুইয়ের অধিক তিনটা বা চারটা ঘটনা অ্যাটলিস্ট থাকতে হবে, তার বেশি থাকলে আরো ভালো। এই অভিজ্ঞতা হতে পারে আপনার নিজের সাথে ঘটে যাওয়া, আবার হতে পারে আপনি কালেক্ট করেছেন আপনার বাবা মা ভাই বোনের সাথে ঘটে যাওয়া, আপনার রিলেটিভসদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা, যেগুলো হতে পারে ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, হতে পারে কোনো একটা হরর প্লেসের ঘটনা, হতে পারে কোনো একটা হন্টেড সিচুয়েশনে আপনি ফেস নিজেই করেছিলেন সেরকম ঘটনা। সেই ঘটনাগুলো যদি আপনি রেডিওতে এসে লাইভ বলতে চান আগামী পর্বে, তাহলে এখনই মোবাইলটা হাতে নিন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBS, স্পেস দিয়ে লিখুন নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠিয়ে দিন 26969 অর্থাৎ 26969 এই নাম্বারটিতে। আমাদের টিম মেম্বাররা পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সাথে নিশ্চয়ই তারা গল্পগুলো ফোনে শুনবে, এবং সেখান থেকে প্রচারযোগ্য মনে হলে আপনাকে ইনভাইট করা হবে আমাদের পরবর্তী এপিসোডে। আমি অপেক্ষায় থাকবো আপনার জন্য, আপাতত আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির ওপরে আমরা আমাদের পরবর্তী গেস্টকে নিয়ে হাজির হচ্ছে, কোথাও যাবেন না, থাকুন উদয়ের সাথে জাগো FM 94.4 এর ভূত স্টুডিওতে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফসান সর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জিয়াগো FM 94.4 এ। আমি উদয় আছি, আপনার সাথে চলছে ভূত স্টুডিও, ব্রট টু বাই প্রাণ পটাটা। ইতিমধ্যে অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন এবং তারা কিন্তু তাদের মনের কথাগুলো বলছেন। আপনি কোথায় আছেন এই মুহূর্তে, যেখানে থাকেন কানেক্টেড থাকেন আমাদের সাথে। জিয়াগো FM 94.4 এর অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাতে 10টা থেকে শুরু করে একেবারে রাত 12টা পর্যন্ত হয় আর জি উদয়ের উপস্থাপনায়, শুধুমাত্র 94.4 ফ্রিকোয়েন্সিতে। এবং জিয়াগো FM এর এই অনুষ্ঠানটি আপনি যদি আগামী পর্বে আসতে চান, জাস্ট সিম্পলি আপনার কাছে দুয়ের অধিক তিন বা চারটা ভৌতিক স্টোরি থাকতে হবে, আর সেই স্টোরিগুলো যদি আপনি লাইভ এসে বলতে চান তাহলে অনুষ্ঠান চলাকালীন অথবা পরবর্তীতে যে কোনো সময়, আপনি সারা সপ্তাহের মাঝখানে যখন আপনি আমাদের অনুষ্ঠানটি লাইভ শুনছেন কিংবা রেকর্ডেড শুনছেন, তখন আপনি আমাদেরকে SMS করে জানাতে পারেন যে ইয়েস আমি আসতে চাই। এটা এভাবে বললে হবে না, আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, নির্দিষ্ট নিয়ম আছে। মোবাইলের মেসেপশনে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠাতে হবে 26969 নাম্বারে। এই মুহূর্তে ফরিদপুর থেকে আমাদের সাথে পরবর্তী যে বন্ধু মাসুদুর রহমান এসেছেন, তার সাথে আমরা সরাসরি যুক্ত হব এবং তিনি তার নাম পরিচয় জানিয়ে সরাসরি ঘটনায় চলে যাবে। কারণ প্রচুর বন্ধুদের কাছ থেকে কমেন্ট পাচ্ছি যে সরাসরি ঘটনা শুনতে চাই, প্রচুর ঘটনার ক্ষুধা আজকে, না মানে প্যারানর্মাল ব্যাপারগুলো শোনার একটা অন্যরকম আগ্রহ দেখতে পাচ্ছি। মাসুদ ভাই, আমরা আপনার কাছ থেকে আপনার পরিচয় শুনবো, আপনি কোত্থেকে আসছেন শুনবো, এরপর আপনার কাছ থেকে আপনার ঘটনাগুলো শুনতে চাই, বলুন।
আসসালামু আলাইকুম উদয় ভাই, আমার নাম মাসুদুল হাসান, আমার বাড়ি ফরিদপুর টাপা খোলা লেকপার। আমি প্রথমে যে ঘটনাটা বলবো, আমি বেশ কিছুদিন আগে ইন্ডিয়াতে গেছিলাম ব্যারাকপুর, ওখানে আমার একটি বন্ধু আছে, নাম হচ্ছে বিকাশ। ওই বিকাশের মাধ্যমে এই আমরা বেশ কিছু জায়গা ঘুরি। তারপর ঘুরতে ঘুরতে বিভিন্ন কেরাতলা শ্মশান আশপাশ দিয়ে ঘুরি। তারপর উনি বলে যে আমি বললাম যে ভাই, তখন উনি বলল যে ভাই বাংলাদেশে একটা প্রোগ্রাম হয় ভূত স্টুডিও, আপনার কি অবগত আছে? আমি বললাম যে ভাই আছে। ভাই বলল যে আমার কাছে অনুষ্ঠানটা খুব ভালো লাগে, এরকম ব্যাপার আমাদের তো অনেক ইচ্ছা জাগে, কিন্তু সরাসরি অনুষ্ঠান গিয়ে বলবো কিন্তু আমাদের ভিসা পাসপোর্ট তো কিছুই নেই। আমি কই যে ঠিক আছে ভাই, আপনি একটা গল্প বলেন, আপনার নামটা আমি প্রচার করব। বাড়ি যখন ব্যারাকপুর, নাম হলো বিকাশ চন্দ্র সাহা, তখন উনি একটা গল্প বলল। এই গল্পটি সরাসরি তার বাবার মুখ থেকে শোনা। বাবার মুখ থেকে শোনা মানে এই গল্পটি সম্ভবত 1970 সালের দিকে ঘটনা। ওরা তিন বন্ধু ছিল, তিন বন্ধুর কাজ ছিল, এরা বাড়ির কোনো শাসন মানত না, কোনো কিছু মানত না, বিভিন্ন জায়গা চুরি করা, এর গাছ থেকে ডাব চুরি করা, ওর মুরগির খোপেতে মুরগি চুরি করা, বিভিন্ন এই জন্য এলাকাবাসীর কাছে একাধিকবার মায়েরও খাইছে আর বাড়িতেও মায়ের খাইছে, মানে তারা কাজ বাজের কোনো ধার তো না, এক কোনাতে মায়ের খাইতেছে আর এক কোনাতে চুরি করতেছে, এমত অবস্থায়। ওদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে গণেশ, একজনের নাম হচ্ছে মুসলিম ছেলের রহিম, আর একজনের নাম হচ্ছে যে প্রভাস। ওরা একদিনকে রাত্রে প্ল্যান করলো যে আজকে আমরা মুরগি পোড়া খাবো। রাত্রি 10টার পরে বললো যে কোথায়? বললো যে ওই গ্রামের এই ওই শালবনের ভিতরে। যাই হোক, ওরা প্ল্যান করতে করতে বললো যে কিভাবে অমুক বাড়ি যাবো, অমুক বাড়ি তো 70 সালে তো মনে করেন যে তখন তো মানুষ তো 7টা 7:30 দিয়ে ঘুমায় যায়। তখন ওদের কথা অনুযায়ী কাজের ওরা করলো কি, একটা মুরগির খোপ থেকে তিনটে মুরগি চুরি করলো। চুরি করে আগে থেকেই ওদের সবকিছু রেডি ছিল। তোর করলো কি, ওরা শালবনের ভিতরে যায়, শালবনের ভিতরে যায়, বিভিন্ন প্রকার মশলা দিয়ে ওরা মুরগি পুরায় পুরানো খাওয়া শুরু করে এবং ওরা মনের আনন্দে খায়। এর মধ্যে লক্ষ্য করে হঠাৎ করে একটা গাড়ি বনের মধ্যে ঢুকতেছে, শালবনের মধ্যে ঢুকতেছে। ওরা চিনতে করে এত রাত্রে গাড়ি, ওরা কি পুলিশ কি ওদের কি ধরতে আসলো নাকি, ওরা বিভিন্ন চিন্তা ভাবনা করে, তখন তো আরো গভীর জঙ্গল ছিল, ওরা একটা গাছের পিছনে পলায়। দেখে যে তারা ফিস ফিস করে কথা বলতেছে, বলতেছে এ লাশটা তাড়াতাড়ি নামাও, এক সাদা একটা ব্যাগের ভিতরে লাশটা নামাইছে। লাশটা নামানোর পরে বলে যে তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে তোমরা দিয়ে এসো। তখন করে কি, ওরা করে কি পিছু 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 যায়। ওরা জানতো যে সামনে এক তান্ত্রিক থাকে, ওখানেই বসবাস করে, ওখানেই ঘুমায়, ওখানেই কোন রকম খাওয়া দাওয়া করে। জানলা দিয়া ওরা দেখে যে কি করে। বললো যে উস্তাদ, আজকে বহুত কষ্টে এই লাশটি চুরি করে আনছি, আপনি আমাদের পাওনা মিটাই দেন। মেয়েটার বয়স মাত্র 17 বছর বয়স, অবিবাহিত, সুইসাইড করছে, আপনি আমাদের দেনাটা পৌঁছে দেন, টাকা পয়সাটা দিয়ে দেন। যাক, টাকা পয়সা নিয়ে তারা মনের আনন্দে চলে যায়। টাকাটা দেওয়ার পরে তখন দেখে যে ওই মেয়েটাকে শোয়ায়, ওই মেয়েটার যে মর্গে রাখছিল, মর্গে রাখার পরে ওরা কায়দা করে করে কি চুরি করে নিয়ে এসে, মানে অক্ষত অবস্থায়, কিন্তু সে সুইসাইড করা লাশ। এর মধ্যে মেয়েটাকে শোয়ানোর পরে চতুর্দিক দিয়ে মোমবাতি জ্বালায় দেয়, মোমবাতি জ্বালায় দিয়ে তারপরে উনি বীর বীর করে বিভিন্ন ই করতেছে, তন্ত্র সাধনা করতেছে। এভাবে করতে করতে ওরা তিনজন করছে কি খুব ভালো মতো ফলো করতেছে। তারপরে কয়েকটি মোমবাতি নিভিয়ে দিয়ে আবার কয়েকটি নতুন মোমবাতি জ্বালায়। জ্বালানোর পরে করে কি, ওনার ব্যাগ থেকে পেরেক বাই করে, মানে লোহার পেরেক। লোহার পেরেক সময় সবার সকলের অবগত আছে, তারপরে করে কি, পেরেক মুখের উপর দুটো বাড়ি দেয়, পেরেক দেয়। তখন হলো ওই লাশটা হা করে, হা করলে পরে তখন পেরেকটা ঢুকে দেয় মুখের ভিতর, মুখের ভিতর ঢুকে দেওয়ার পরে কটকট কটকট করে খাইতে থাকে। আর তো তান্ত্রিক তো খুব খুশি, একটার পর একটা দিতেছে, ইয়ে করতেছে, সে মহা খুশি। এমতো অবস্থায় সে বিদির করে কি কি যেন পাঠ করে যাইতেছে। পাঠ করে যাওয়ার পরে যখন বুকের উপরে সে বসে, পরবর্তীতে মনের আনন্দে বুকের উপর বসে, তখন ওই লাশটি হি হি করে মানে যে সিরিয়াসলি একটা হাসি দেয়। হাসি দেওয়ার পরে তখন ওই তান্ত্রিক পড়েই যাইতেছে, শুধুমাত্র মানে যে একটার পর একটা একটা বীরবীর করে মানে যে তন্ত্র সাধনা করে যাইতেছে। তখন প্রবাস নামে ছেলেটা চিৎকার দেয় ওই হাসিটা দেখে ওই লাশের। তখন করে কি তান্ত্রিক করে কি ওর দিকে তাকায়, জানলার দিকে তাকায়, তাকানোর পরে ওরা করে কি দৌড় দেয় ওখান থেকে কোন রকম ভাবে দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে তারপরে বিভাসটা কোন ওরে সাথে করে নিয়ে দৌড়ে, তারপরে কিছুক্ষণ পর পানি আনার পর ওরে সুস্থ করে। তখন এলাকাবাসীকে বলে বলে যে আজকের যে ঘটনাটা তান্ত্রিক ঘটালো, এরকম ঘটনা সে মাঝে মধ্যেই ঘটায়, সুতরাং আমরা গ্রামবাসীর কাছে আমরা জানাবো। আমরা তো বিভিন্ন সময় চুরি চুট্টামি, আমরা বিভিন্ন সময় খারাপ কাজ করছি, এলাকার সবার কাছে এলাকার সবাই জানায়। যাই হোক, ভোরবেলা যায় দেখে যে লোকজনের কাছে খবর দেয়, বলে যে তোরা তো চোর, তোদের কথা তো বিশ্বাস হয় না। তখন তো বলে যে না, আপনি যায় দেখেন, ওই ঘরে যায় দেখে যে ওই তান্ত্রিকের গেটি মটকানো মৃত এবং ওই মেয়েটার লাশও পাশাপাশি দুজন মৃত অবস্থায় রয়েছে। তখন আর এক তান্ত্রিকের কাছে যায় যে বিষয়টা কি, তখন বলল যে এই তান্ত্রিক নিজেদের শক্তি বাড়ানোর জন্য এর যে এর ভিতরে যে প্রাণটা আছে ওনার ভিতরে যদি ঢুকত ওই ওই হাসিরার মাধ্যমে ওনার সব তন্ত্র মন্ত্র সবকিছু ভুলে যায়, ওর মধ্যে যে জিনটা আছে তখন হলো ওর গেটি মটকায় ধরে মারে ফেলায়। মারে ফেলানোর পরে তার সমস্ত শক্তি তার নষ্ট হয়ে যায়। ওদের খুব সাধুবাদ জানায়। তারপরে ওই এলাকার ব্যারাকপুরের যে ভিতরে ইটা ছিল এলাকাবাসী সবাই মিলে, তারপরে ওই যে লাশের যে মালিক তাদের আত্মীয় স্বজন তাদের কাছে নিয়ে যায়, মানে যে মর্গে নিয়ে যায়, মর্গে নেওয়ার পর তাদের কাছে বুঝাই দেয়, বললো যে রাত্রে আপনাদের এই ঘটনা ঘটছিল। এই ছিল উদয় ভাই আমার প্রথম ঘটনা। আমি এখন আমার দ্বিতীয় ঘটনা শুরু করছি। এই দ্বিতীয় ঘটনাটি আমার ছেলে শাফিন এবং ইফরাদের শিক্ষকের কাছ থেকে শোনা। সেই ছেলেটাই হিন্দু ছেলে, ওর নাম হচ্ছে প্রফুল্ল কুমার দত্ত। ও গল্পটি বলছে ওর বাড়ি হচ্ছে বাইলাকান্দি, ফরিদপুর বাইলাকান্দি, ও রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের একজন ছাত্র, কেমিস্ট্রি বিভাগের ছাত্র। সে গল্পটা বলছে, বলছে কি ওর শোনা মতে, ওর বাবার মুখ থেকে শোনা একটি নাইট গার্ডের গল্প। ওই বাজারে একজন কৃষি কাজ করত, আশপাশে কৃষি কাজ করত, কৃষি কাজ করার পরে তার সংসারটা ভালো মতো চলত না। এর ভিতরে একজন লোক খবর দেয় যে তুমি তো কৃষি কাজ করো, তুমি তো সংসার তো ভালো মতো চলতেছে না, তা তুমি এক কাজ করতে পারো, এই বাজারে নাইট গার্ডের চাকরি করতে পারো। তুমি দিনের বেলা কৃষি কাজ করলা, এই জায়গায় নাইট গার্ডের চাকরি করলাম, তোমার সংসার খুব ভালো মতো চলবে। বলে যে হ্যাঁ, পরিবারের সাথে আমি আলাপ করে নিই। পরিবারের সবাই বললো যে হ্যাঁ, তা তো ভালোই হবে, তোমার বাড়তি কিছু ইনকাম হবে, আমরাও একটু ভালো মতো চলতে পারবো। যাই হোক, দুই তিন দিন ধরে ওরা উনি ডিউটি করে, কোনো কিছু সমস্যা হয় না। তিন চার দিন পরে দেখে একটি পাগল বেশি এক মহিলা রাত বাজে দেড়টা যে জায়গায় গরুর মাংসের দোকান, সেখানে দেখা যায় গরুর মাংসের এই যত রক্ত আছে আশপাশে যা ভাঙ্গা চোর আটি আছে সেগুলো সে খাইতেছে। সে বলল যে সে চিন্তা করতেছে পাগল হঠাৎ করে সামনে গেছে, সামনে যাওয়ার পরে বলছে যে এই তুমি কি করতেছ, তুমি কি পাগল, তুমি তুমি এগুলো সাইডে সাইডে খাইতেছো, তোমার কি ঘৃণা বৃত্তি কিচ্ছু নাই। বললো যে তুই চুপ কর, আমার কাজ আমারে করতে দে। পাগল ছাগলের ব্যাপার সে ততটা গুরুত্ব দেয় না, তার মতো সে বাজার করে ডিউটি করতেছে। এবং তারপরের দিন তার ওয়াইফের সঙ্গে ব্যাপারটা শেয়ার করে, বললো যে এরকম রাত্রে পাগল দেখছি। আর বলে যে পাগলের কাজ পাগল পাগল করছে, তাতে তোমার সমস্যাটা কি। তারপরে দিন করে কি ওই পাগল আর একটা গরুর মাংসের দোকানে, মানে যে তার অভ্যাস ছিল কি এই যেদিনকে গরু জব হইত দিনের বেলা রাত্রের বেলা সে শুধু ওই দোকানে যাই, শুধু রক্ত চাইতে খাইতো বা হাড় মাংস হাড়ের সাথে কিছু থাক থাকলে বারে খাইতো। তখন করছে কি আসছে, তখন দেখা যায় দাঁড়াইছে, দাঁড়ানোর পর বলতেছে যে তুই চলে যা। বলে যে কেন, তুমি আজকে আর এ জায়গা কেন, আজকে তো আর গরুর মাংস গরুটরু তো জব হয় নাই। বলে যে এরকম ব্যাপার, ওনার শরীরটা ছিল মানে যে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে মাংস ছিল না, হাড় দেখা যায় তো বিভিন্ন দেখা যায়, একটু বিস্ত্রী অবস্থা, এই হাতে পায়ে কোথাও মাংস নাই, কিছু জায়গায় মাংস আছে। তারপর বলতো যে এরকম ব্যাপার, যাক গা গরুর মাংস যখন পাইলাম না তখন আজকে মানুষের মাংস খাবো। মানুষের মাংস খাবা মানে, তার বললো যে আজকে তোর মাংস খাবো। কয়েকটি দাঁড়া, তার চোখ দুইটা আগুনের মতো জ্বলতেছে, এরকম করতেছে। উনি করছে কি ওনার বাড়ি থেকে ওই বাজারটা খুব একটা দূরে ছিল না, প্রায় আধা কিলোমিটার দূরে। তখন করছে কি উনি দৌড় দিছে, দৌড় দিয়ে বাসায় এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। তার চিৎকারে তার মা তার ওয়াইফ সকলে ঘুম ভাঙে যায়। ঘুম ভাঙানোর পরে বলে যে এরকম এরকম ঘটনা, বলছে যে তোমার তোমার এখানে চাকরি করা লাগবে না। পরের দিন একটা হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে যাওয়ার পর বলতেছে যে হুজুর আমার তো এরকম এরকম ঘটনা ঘটছে। বলে যে তুমি কেন তুমি ওই জায়গায় নাইট ডিউটির চাকরি করতে গেছো, যে কজন চাকরি করছে সেই কজন তো সবাই তো একই অবস্থা করছে। বলে যে কি ব্যাপার ঘটনাটা কি আপনি একটু খুইলে বলেন আপনি একটু। তখন বলতেছে নতুন কয় তুমি ঘটনাটা শুনবা, ঘটনাটা কি ওই এক মহিলা সে হচ্ছে যে চালের ইসে চালের মিলে চাকরি করত, চালের মিলে চাকরি করত, তখন তার ছেলে 7-8 বছর বয়স, বলে যে মা অনেকদিন ধরে গরুর মাংস খাই না, মা তুমি আসার সময় আমি গরুর মাংস নিয়ে এসো। উনি আর ওনার শাশুড়ি একসাথে একসাথে কাজ করত, কাজ করত মানে গরিব মানুষ, ওই ধান ভাঙ্গারের কাজে সহযোগিতা করত বা ই করত, ধান জারি দিত বা চালি করত। তারপর বলছে যে কাজ শেষ হওয়ার পর মাংসের দোকানে গেছে, মাংসের দোকানে যাওয়ার পর বলতেছে যে দোকানদার বলছে যে এরকম ব্যাপার এই 1 কেজি মাংসের দাম কত, বলছে যে এই এমন টাকা, বলছে বলল যে আমার কাছে তো এত টাকা নাই, আমার শর্ট কিছু শর্ট আছে, তাহলে বলতেছে যে তাহলে তুমি একটু বসো, তোমার জন্য আমি ব্যবস্থা করতেছি ব্যবস্থা করতেছি করতেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপর তার শাশুড়ি বলে যে মা আপনি চলে যান বাসায়, আপনি বাসায় যাওয়ার পরে আপনি ভাত রান্না কমপ্লিট করেন, আমি গরুর মাংস নিয়ে আসতেছি। এর মধ্যে আস্তে আস্তে অনেকক্ষণ বসে রয়েছে, কিন্তু তার মাংস আস্তে আস্তে প্রায় শেষের দিক। এর ভিতর আবার আর একটা লোক আসে, যে কি বলো তুই কিরে তুই এত রাত পর্যন্ত বসে রয়েছিস, বাসায় যাবি না, কয়েক না আমি গরুর মাংস নিয়ে যাবো। তারপর ওই লোকটা জিজ্ঞেস করলো, বলে যে হ্যাঁ গরুর মাংস, দেখতে দেখতে তো গরুর মাংস সব শেষ হয়ে গেল, আর একটা জব করব। গভীর রাত হয়েছে, কিন্তু তার পরের দিন তার শাশুড়ি তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, খুঁজে পাওয়া যাইতেছে না, যাইতেছে না। সে গরুর মাংস, তার গরুর মাংস রে, তারপরে যে কষাই তার কাছে জিজ্ঞেস করলো যে এরকম ব্যাপার, তোমার এই জায়গাতে আসছিল সে কি কটার সময় চলে গেছে? কেন সে মাংস নিয়ে তো পরবর্তীতে সে তো চলে গেছে, মাংস নিয়ে যাওয়ার পরে তারপরে কি হয়েছে তা তো আমরা বলতে পারবো না, কিন্তু পাঁচ সাত দিন পরে ওই মহিলাকে একটি ধানের ক্ষেতের পাশে পাওয়া যায়। ধানের ক্ষেতের পাশে পাওয়া যায়, কিন্তু তার শরীরে কোন প্রকার, মনে করেন যে অর্ধেক মাংস, অর্ধেক অর্ধেক আছে, অর্ধেক নাই, চুল নাই, সেই তাকে ওই অবস্থায় পায়। কিন্তু তারপর বিভিন্ন ভাবে চেষ্টা করে, তার মৃত্যুর কারণ সম্পর্কে কেউ বলতে পারে না এবং বিষয়টা সম্পূর্ণ অজানাই থেকে যায়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন এখন আমি যাচ্ছি আমার তৃতীয় ঘটনায়। ওই অম্বিকাপুরে একটি ছেলে ছিল, তার নাম ছিল ইফরাত। ও করত কি, ওই মাদ্রাসার এক হুজুরের কাছে, মাদ্রাসায় পড়তো না, মানে সন্ধ্যার পরে সে লেখাপড়া করত, মানে ওই হুজুরের কাছে পড়ত। হুজুরের কাছে পড়ার পরে সন্ধ্যার পরে পড়ত, ওর হঠাৎ করে ও বলে যে আমি ওয়াশরুমে যাব। ওই হুজুরটা সন্ধ্যার পরে আসতো, সন্ধ্যার পরে থেকে মাগরিবের এই এশারের আজারের আগ পর্যন্ত পড়াইছিল, তারপরে তারপরে মসজিদে যায় সে আজান দিত, নামাজ পড়াইত। যাই হোক, তারপরে করছে কি, ঠিক আছে ওয়াশরুমে যাবো, ওয়াশরুমে গেছে। ও বলছে যে ওয়াশরুমে যাওয়ার পরে চিৎকার দিছি, ওর মা হুজুর সবাই রয়েছে, কইছে মা একটা সাপ দেখে যাও, অসাধারণ সাপ। বললো যে কি সাপ? হুজুর ডাক দিছে, আপনি আসেন তো। যায় যে একই অবস্থা, একই অবস্থা। এখন ওই ছেলেটা বলতেছে এই সাপটাকে মারার দরকার নাই, ওরে আস্তে করে খেদাই দাও। বলো যে মাদ্রাসার যে হুজুর ছিল সে বলো যে না, সাপকে বাঁচায় রাখা কোনো অবস্থাতেই উচিত না। যাই হোক, এখন কি করবে সাপটি, সে ওই হুজুর মাইরে ফেলাই দেওয়ার পরে তার পরের দিন ফজরের নামাজ পড়ে শেষ হয়েছে, ওই হুজুরের মোবাইলে একটা কল দিছে একটা লোক, বলল যে হুজুর আপনি কেমন আছেন? বলল যে হ্যাঁ আমি ভালো আছি, আপনাকে তো ভাই চিনতে পারলাম না, আননোন নাম্বার। বলল যে আপনি তাহলে আপনার সাথে আমার জরুরি একটু কথা আছে, আপনার বাজারে চায়ের দোকানে আসেন, অমুক দোকান। বলল যে না, আমি কেবল ঘুমে থেকে উঠলাম, ফজরের নামাজ পড়ে উঠেছি, আপনি আমার মসজিদে আসেন, মসজিদের পাশে আমার রুম আছে, এই রুমে আমি ঘুমাই। যা কথা মতো সে ভদ্রলোক আসছে, আসার পরে বলতেছে যে আপনাকে আমি একটা মসজিদে চাকরি দিব, আপনাকে চাকরি দিব, যে এখানে যা বেতন পান তার সাথে ডবল দেব, আপনি কি রাজি আছেন? কয় ভাই এটা কেমন নয়, এই জায়গা তো আমি অনেকদিন ধরে চাকরি করতেছি, আর চাকরি করতে হইলেও তো আবার তার টাকার প্রতি তার লোভও লাগে। লোভ লাগার পরে বলছে ঠিক আছে, মজ্জামের সাথে আলাপ টালাপ করার পরে মজ্জাম বলছে ঠিক আছে তাহলে আপনি যান। এখন ওই দিন ছিল শুক্রবার, শুক্রবারে যায় সারে জুম্মার নামাজ পড়ায় স্বাভাবিক সবকিছু, বললো যে আপনি আমার বাসায় খাবেন, সবকিছু খাবেন। বলতেছে যে হুজুর আজকে রাত্রে আপনি আমার সাথে যাবেন এক জায়গা। বললো যে কোথায় যাব? বললো যে আমার ছেলে মারা গেছে, তার জানাজায় যাইতে হবে, আপনার গোসল টোসল সবকিছু আপনিই করাইতে হবে। যে আপনার এত টাকা অফার করে আমি আনছি, আপনি যদি এটা অনেক রিকোয়েস্ট, ঠিক আছে চলেন, নৌকা তার মসজিদের পাশেই ছিল, তারপরে মসজিদের পাশে হলো নৌকা বাঁধা। তখন বলতেছে যে আপনাকে আমি যেভাবে নিতেছি ঠিক সেভাবেই আপনাকে আমি ফেরত দেব। বলে ঠিক আছে, নৌকায় উঠছে, নৌকা চলতেছে চলতেছে হঠাৎ করে সে দেখে নৌকাটা ডাঙ্গার উপর দিয়ে চলতেছে, তারপর চলতেছে ধানের ক্ষেতের উপর দিয়ে। তখন সে চিন্তা করতেছে অবশ্যই কিছু প্যারানর্মাল ঘটনা ঘটতেছে, এবং সে বলতেছে আপনার ভয়ের কোনো কারণ নাই, আমরা মানব জাতি না, আপনি নিজেই বুঝতে পারছেন, আপনি তো কোরআনের হাফেজ কারি মাওলানা, আপনি ভালোই করে বুঝতে পারতেছেন আমরা জিন জগতের লোক, সুতরাং আপনার কোনো ভয় নাই, যেভাবে নিতেছি ঠিক সেই বাড়ির সামনে নিয়ে যায়। বাড়ি নিয়ে সামনে নিয়ে যাওয়ার পরে দেখা যায় স্বাভাবিকভাবে অনেক লোক মৃত ব্যক্তির বাড়ির স্বাভাবিক সবাই লম্বা লম্বা মানুষ। তখন লাশটা দেখে তার একটু সন্দেহ জাগে, বলে যে লাশটা কি হয়েছে, বলে যে আপনি একা আসেন আমার সাথে, এত লোকজনের সামনে না, এত লোকজনের সামনে হলে আপনার খুব ক্ষতি হবে। ওই লাশটা দেখার সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায়, তারপরে সেন্সলেস অবস্থায় ঠিক করে, ঠিক করার পরে সে বলে যে এরকম অবস্থা আপনি আমার সাথে আসেন, আপনি গতকাল যে সাপটা মারছেন সেই সাপটা আমারই খুব আদরের সন্তান, এবং এই সন্তানটা আপনাকে খুব ভালোবাসত, কি কারণে আপনাকে ভালোবাসত, আপনি যখন ওই বাচ্চাটাকে যখন কোরআন শরীফ পড়াইতেন বা ই করতেন ও মনোযোগ সহকারে শুনত, আপনাকে এত ভালোবাসত আর আমার কাছে আসে বলত। এই কথা বলার পর উনি চিন্তা করেন যে হায় হায় আমি কত বড় একটা অপরাধ করলাম, আমি কত বড় একটা অপরাধ করলাম, আমি কত বড় একটা ইবে। না আপনার কোনো সমস্যা নাই, ইচ্ছে করলে আমরা সবকিছু করতে পারি। এ কথা বলার পরে উনি একবার দুইবার না দুই চার পাঁচবার সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যাওয়ার পরে সে গোসল করায়, জানাজা দেয়, দাফন করে, এবং সে যেভাবে আসে ঠিক ওই নৌকাটা ঠিক সেভাবেই তাকে মসজিদে পৌঁছে দিয়ে যায়। তখন বলে যে আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আপনাকে আমি সম্পূর্ণ ক্ষমা করে দিছি, আপনি ভালো থাকবেন, এই দোয়াটাই করি। এই ছিল আমার তৃতীয় ঘটনা, এখন আমি আমার চতুর্থ ঘটনা এবং সর্বশেষ ঘটনায় যাচ্ছি। এই গল্পটি কলকাতার একজন দোকানদার আমাকে বলছে, বলল তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আমি মাঝে মধ্যে যাতায়াত করি কলকাতা, উনি যে গল্পটা বলল আমাকে আমাকে বলল যে বললো যে একজন এক লোক এক মহিলা এক বাচ্চাকে জিনে ধরেছে। জিনে ধরার পরে ওই জায়গার একটা মসজিদ আছে কলকাতা, এই কলকাতা নাফু মসজিদ, ওই মসজিদের ইমামের কাছে গেছে। ইমামের কাছে যাওয়ার পর বলতেছে যে হুজুর এরকম এরকম ঘটনা, আমার বাচ্চাকে তো জিনে ধরছে, ছয় সাত বছর বয়স, বলে যে জিনে ধরছে, আপনি ঈশার নামাজের পরে আসেন, ঈশার নামাজের পরে আসেন, ঈশার নামাজের পরে আসার পরে বলে যে আমি দেখতেছি ব্যাপারটা, যে আপনার বাড়ির ঠিকানা দিয়ে যান, আপনি যান, উনি করে কি ঠিকানা দেয়, উনি করে কি পরের দিন ওই দিন রাত্রে হাঁটা শুরু করে, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর দেখে যে একটা আম গাছের নিচে একটা লোক বসা, মনে মনে করছে যে গরমের দিন স্বাভাবিক একটা লোক বসতেই পারে, কিন্তু সামনে যায় দেখেছে একটা মহিলা একটা অবয়ক বসা এবং সে লাল রঙের শাড়ি বিয়ের সাজে পরা বিয়ের সাজে বসা। তখন বলতেছে তখন ওনাকে দেখে ওই উঠছে সামনে হাঁটতেছে বলতেছে এই মহিলা তুমি কোন বাড়ির মহিলা কোন বাড়ির বউ বা মেয়ে সে কোনো কথা বলতেছে না একটা কথা বলতেছে আপনি আপনার কাজে যান আমাকে নিয়ে আপনার এত টেনশন কিসের আপনি যান। বলল যে তাহলে তুমি এক কাজ করো তুমি আমার পিছে থাকো তোমার মতো মহিলার পাশে আমার মতো একজন মৌলানার সম্ভব না। বলতে দেখো তুমি বেশি বাড়া বাইরো না যখন পিছনের দিক তাকায় তখন দেখে যে দুইটা কয়লার মতো কয়লা মনে হয় জানে তার চোখে কয়লা জ্বলতেছে এরকম অবস্থা চোখের ভিতরে। বলল যে তুই বাড়াবাড়ি করবি না তুই আস্তে আস্তে হাঁটে আমার পিছনে অনুসরণ কর আর কোনো সাউন্ড দিবি না। যাইতে যাইতে করে কি মহিলাটা আস্তে আস্তে মোটা হইতে থাকে অবস্থায় রাস্তা পুরোপুরি ক্লোজ করে ফেলায়। আশপাশে কিছু ধানি জমি ছিল উনি করে কি মৌলভী সাহেব করে কি প্রচুর জোরে দৌড় দেয় একটা সাইড দিয়া দৌড়াইতে দৌড়াইতে আর একটা রাস্তায় ওঠে দেখা যায় ওই জায়গায় আর একটা লোক দাঁড়াই গেছে পুরুষ লোক দাঁড়াই গেছে এই ছেলে মৌলভী সাহেব অত উত্তেজিত হয়েছে কে বললো যে আমি মৌলভী আপনি জানলেন কিভাবে বললো যে আমি তোমার পিছনে নামাজ পড়ি তুমি কোন বিপদে পড়ছো আমি জানি আর তুমি কিসের জন্য আইছো এটাও আমি জানি সুতরাং আমার সাথে তুমি চলো তুমি কোন বাড়ি যাবা একটা মেয়েকে জিন ছাড়ানোর জন্য যে অবয়বটা তোমাকে আটকায় ধরছিল সেই হলো তারে ধরছে এবং ওরা শক্তিশালী ইফিত জিন কিন্তু সে আমার সে পাওয়ারে বড় না তুমি ব্যতীত অন্য কোন লোক আসলে পারে আমি তাকে সহযোগিতা করতাম না কারণ সহযোগিতা না করার পিছনে কারণ হচ্ছে তোমার পিছনে আমি নামাজ পড়ি তুমি ই করো তুমি একজন ভালো মানুষ চলো তোমার ওই বাড়ি পর্যন্ত আগাই দেব আমি জিন হয়েছি কোনো সমস্যা নাই। বললো যে ওই লোক ওই বাড়ির লোকজনের টাকায় ওঠে তখন রাতে 9:30-9:30 তারা ওই হুজুরের জন্য অপেক্ষা করে বলে যে আপনারা এই আর কোনো টেনশন নাই ওই জিন বাচ্চার কাছ থেকে চলে গেছে সুতরাং তোমারা তন্ত্রমন্ত্র আর কোনো কিছুর প্রয়োজন নাই সুতরাং এই ক্রেডিটটা তোমার তুমি যাও আমি এখানে অপেক্ষা করতেছি। যাওয়ার পরে ঘরে ঢোকার পরে একটু পানি উনি বলে দিছে যে ফর্মালিটি স্বরূপ একটু দোয়া দরুদ করে একটু পানি ছিটে মিটাই দিবা তার বললো যে ছিটে দেওয়ার পর বললো যে পুরোপুরি সুস্থ তখন বললো যে আমার একজন গেস্ট আছে বাইরে গেস্টে ডাক দাও তোমার ডাক দিছে ডাক দেওয়ার পর বলে যে ডাক দিতে গেছে যে কজন গেছে তারা কেউ পায় নাই বলে যে কেউ তো নাই উনি গেছে যাওয়ার পর দেখে যে উনি দাঁড়াই গেছে বলে যে তুমি এক কাজ করো তুমি আজকে যেটা সারাই দিছি তোমার কাছ থেকে এই মেয়ের কাছ থেকে ও কিন্তু বিশাল বড় ওরা রেডি হয়ে রয়েছে তুমি আজকে রাত্রে এই বাড়িতে থাকবা এই বাড়িতে ঘুমাবা ফজরের আজান দেওয়ার পর তারপর তুমি এই বাড়ি থেকে বেরোবা। তারপরে যা বললো যে ওই মালিকের কাছে বললো যে এরকম ব্যাপার আমি এই রাত্রে আপনাদের এখানে থাকবো তার ব্যাপারে ওনা বলছে যে আপনি থাকলেই বরং আমরা খুশি হব। যাক তারপর দিনটা সারা পায় এই ছিল দাই ভাই আমার সর্বশেষ ঘটনা শুভরাত্রি।
অনেক ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। আমরা এই মুহূর্তে মাসুদ ভাইয়ের কাছ থেকে বেশ কিছু ইন্টারেস্টিং ঘটনা শুনলাম এবং আমি দেখছিলাম যে আমার কাছে অনেকগুলো টেক্সটও জমে গেছে, তো সেই টেক্সটগুলো একটু পড়ে ফেলি। কারা কারা লিখেছেন আমাদেরকে, খালিক ভাই লিখেছেন কুমিল্লা থেকে, তিনি বলছেন উদয় ভাই আমার খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। লিখেছেন ঝুমুর, মাসুদ ভাইয়ের ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু নাটোর থেকে মিনহাজ, আমাদের নাটোরে এখন জাগো এফএম শোনা যায়, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ নাটোরবাসীকে যে আমাদের সাথে কানেক্টেড আছেন আপনারা। সালেহীন যুক্ত হয়েছেন আমাদের ধানমন্ডির বন্ধু, ঢাকার বন্ধু, তিনি বলছেন আমি ঢাকাতে আছি, পড়াশোনা করি এবং সুযোগ পেলে জাগো এফএম শুনি আর এই বৃহস্পতিবার রাতের ভূত স্টুডিওর জন্য অপেক্ষা করি, খুব ভালো লাগলো কথাটা শুনে। নদী লিখেছেন গুলশান এক থেকে, আমি আসতে চাই তোমার অনুষ্ঠানে, নিয়মটা বলবে? অবশ্যই, নিয়মটা খুব সহজ, তোমার কাছে যদি দুয়ের অধিক তিনটা বা চারটা প্যারানর্মাল অভিজ্ঞতা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া, আবার হতে পারে না তোমার সাথে, না তোমার আত্মীয় স্বজন কিংবা তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটছে, সেই ঘটনাগুলো তুমি রেডিওতে এসে লাইভ বলতে চাও, তাহলে মোবাইলের অ্যাসোসিয়েশন চলে যাও, গেট অ্যাপ করে ফেলো RBS, স্পেস দিয়ে লিখো তোমার নাম, স্পেস তোমার লোকেশন, আর একটা স্পেস তোমার প্রফেশন, লিখে পাঠিয়ে দাও উদয়কে 26969 এই নাম্বারটিতে। আর তোমরা জানো প্রত্যেক বৃহস্পতিবারে জাগো এফএম 94.4 এ হয় রাত 10টার সময় ভূত স্টুডিও ব্রডকাস্ট প্রাণ পতাকা। এই প্রাণ পতাকা নিয়ে অনেকের অনেক রকমের কনফিউশন কাজ করে, কারণ এই ক্রিসপিনেসের কারণে এটাকে চিপস মনে হলেও এই বার্ট দেওয়ার পর মনে হয় ইটস আ বিস্কিট। সো তোমার কাছে প্রাণ পতাকা কি মনে হয়, চিপস না বিস্কিট, সেটা নিশ্চয়ই জানাবা, যারা খাও নাই তারা ডেফিনেটলি ট্রাই করবা। বাট এই মুহূর্তে আমাকে একটা ছোট্ট ব্রেকে যেতে হবে, ব্রেকটা খুবই স্বল্প সময়ের, মাত্র এক মিনিটের একটা ব্রেক। ব্রেকের পর যখন ব্যাক করবো তখন আমার সাথে আরো একজন গেস্ট থাকবে শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। কোথাও যেও না, থাকো উদয়ের সাথে জাগো এফএম 94.4 এ।
হ্যালো গাইস, দিস ইজ রাফকুন ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পপাতা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফকুন ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পপাতা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি উদয় আছি আপনার সাথে ভূত স্টুডিও ব্রডকাস্ট বাই প্রাণ পটাতে। এই মুহূর্তে যে বা যারা যেখান থেকে শুনছেন তাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত 10টায় আমি উদয় থাকি আপনাদের সাথে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম এবং নাটোর থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান ভূত স্টুডিওতে। অনুষ্ঠানটি এই মুহূর্তে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে, ফেসবুকে এবং ইউটিউবে যেমন ব্রডকাস্ট হচ্ছে, তেমনি 94.4 ফ্রিকোয়েন্সিতেও আপনারা শুনতে পাচ্ছেন। সো অনেকেই আমাদের সাথে যুক্ত হতে চান যে কিভাবে আমরা এখানে স্টোরি বলতে পারবো। ইটস ভেরি ইজিয়ার, জাস্ট আপনার কাছে যদি দুয়ের অধিক তিনটা বা চারটা ঘটনা থাকে প্যারানর্মাল, আপনি সিম্পলি আপনার মোবাইলে মেসেজে চলে যাবেন, গেট অ্যাপ করে ফেলবেন, RBS স্পেস লিখবেন নিজের নাম, তারপর একটা স্পেস দিয়ে নিজের লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন লিখবেন, পাঠিয়ে দিবেন টেক্সট আমাদেরকে 26969 এই নাম্বারটিতে। খুবই সহজ একটা কাজ, আমাদের টিম মেম্বাররা পরবর্তী দু একদিনের মধ্যে আপনাকে ফোন করবে এবং সেই নাম্বারে যে নাম্বার থেকে আপনি এসএমএসটা পাঠিয়েছেন আপনাকে রিচ করার পর আপনার কাছ থেকে গল্পগুলো ফোনে একটু শুনবে, সেটা প্রচারযোগ্য মনে হলে আপনাকে ডেট জানিয়ে দিবে যে কোন দিন কখন আপনি থাকবেন জাগো এফএম স্টুডিওতে। নিশ্চয়ই আপনার সাথে দেখা হওয়ার অপেক্ষায় আপনার বন্ধু উদয় রয়েছে। সো আমরা এখন আমাদের পরবর্তী গেস্টের কাছে চলে যাব, ইনফ্যাক্ট ইনি আমাদের আজকের এপিসোডের শেষ গেস্ট, উনার নাম হচ্ছে জামাল এবং উনি এসেছেন সেই ফরিদপুর থেকে। আমরা সরাসরি তার কাছ থেকে তার ডিটেলসটা জানবো, তিনি কোত্থেকে এসেছেন এবং কি করেন, এবং তারপর তিনি নিশ্চয়ই আমাদেরকে তার অভিজ্ঞতার কথা বলবেন। শুনি জামাল ভাই বলেন।
ধন্যবাদ উদয় ভাই, আমি মোহাম্মদ জামাল উদ্দিন কানু, আমার দেশের বাড়ি ফরিদপুর, গ্রাম অম্বিকাপুর, অম্বিকাপুর শ্মশানঘাটের সাথেই আমার বাড়িটা। তো আমি আজকে আমার প্রথম বিষয়টা শুরু করতেছি গল্পটা। বর্ষার সিজন, তো আমার দাদা খুব মাছ মারার শখ ছিল। ওই আমার দাদা নদীর ভিত্তে এর পুরো শ্মশানঘাট সোজা পুরো নদীর ইপার থেকে উপার পর্যন্ত বাঁশ দিয়ে বাঁধ দিয়ে ওই মাছ মারতেন, মানে মাছ শিকার করতেন। এই কিনারা বসে উনি ওই হাতে টেটা থাকতো, মাছ লাফায় এসে পড়তো কিংবা মারতেন। তো ভরা মৌসুম, তো আমি দুপুরবেলা গেছি গোসল করতে। গোসল করার পরে ওই যখন আমি গোসল করি তখন আমি মাজা পানিতে নামছি, কি যেন আমার পায়ের পেশায় আমাকে টাইনে নিয়ে যেতেছে। অনেক ছেলে পেলে আমরা বন্ধু বান্ধব একসাথে নামছি, মা ও ছেলের সাথে। পরে সবাই আমাকে টাইনে উঠল। যাই হোক, ওখান তো ওঠার পরে সন্ধ্যার দিকে আমি ওই আমার দাদা যেখানে মাছ মারতে বসে সারাক্ষণ ওইখানে আসতে পারতো না, আমাকে বলছে সন্ধ্যা পরে তুই খাবারটা নিয়ে আসিস। তো বাসার কাছে গেছি, তো আমি বাসায় যাই ছেড়ে খাবার নিয়ে রাত্রে আটটার দিকে ওই দাদার এসে গেছি আর কি, মাছের সামনেতে গেছি ঘেরে। গেলে আমার দাদা তখন খাওয়া দাওয়া করে বললো যে তুই থাক, আমি তো একাই থাকি এখানে, তো তুই থাক রাত্রে আমার কাছে থাক। তো আমি ওনার খাওয়া দাওয়ার পর ওনার পাশে ঘুমাই রয়েছি, কিন্তু একটু পরপর ওই মাছ ইয়ে করতেছে, মানে আইসা লাফাইতেছে, দাদা টেঠা দিয়ে ইয়ে করতেছে, কিন্তু মাছ আর উনি ধরতে পারতেছে না, মাছ ধরতে পারতেছে না। তো উনি আমার ডাক দিল, এই ভাই উঠে তো, হ্যাঁ উঠে একটু হারিকেনটা বাড়াতো, মাছ আসে, মাছ ধরতে পারি না। আমরা দুইজন ওঠার পরে হেরিকেনে আলো টালো জ্বালাইলে আর এই সমস্যা নাই। তাই তখন 12টা 1টার মতো বাজে অনেক রাত। তা আমরা নদীর ইপারে বসা, তখন নদীটা কিন্তু অনেক বড়, দুই পাশে অনেক চর আছে না, এই নদীর ব্রিজের দিক থেকে আপনার ঝলমল ঝলমল করে একটা নৌকা বায় আসতেছে, মানে জ্বলতেছে নৌকাটা, কিন্তু নৌকায় কোনো লোক নাই, কারোর দেখা যায় না। আর ইয়ে করতে পারতেছি না আমরা যে এই নৌকাটা কিসের, হ্যাঁ কোনো মাঝি মাল্লা নাই, কিছু নাই। তো বাঁধে এসে, নদী তো বাঁধ দেওয়া, বাঁধের এখানে এসে নৌকা থেকে কিছু সাউন্ড করতেছে যে পরশুল্লা তুই কাজটা ভালো করস নাই, আমাদের যাত্রার মধ্যে তুই বাধা দিলি, হ্যাঁ এর ফল ভালো হবে না। তো এইভাবে করে রাত্রে সে নৌকাটা আর ঢুকতে পারে নাই। পরের দিনকে যখন আমরা বাড়ি ফিরি, আসি বাড়ি একটু দূরেই, বাড়ি ফেরার পরে আসার পরে আমার দাদার হঠাৎ করে দুপুরে খাওয়ার পরে অনেক জ্বর, জ্বর হয়ে গেল। সেই জ্বরের থেকে এই ডাক্তার দেখাই, সেই ডাক্তার দেখাই, কবিরাজ দেখাই। এখন এক কবিরাজ আসলেন, উনি বলতেছিলেন যে আসলে আপনার দাদা যেটা দেখছে হোটেল সুনান না উপবনের বৈঠা ছিল, কিন্তু ওরা বাধাগ্রস্ত হয়েছে, ওই কারণে তারা কোনো কিছু করে থাকতে পারে। আমার দাদাকে অনেক ফকিরে চিকিৎসা করলো, ই করলো, কিন্তু ওই যে জ্বর আর কিছুতে সারে না। ডাক্তারে এলাম, হাসপাতালে ভর্তি করলাম, তখন ছোট কেবল টেনে পড়ি। কিছুদিন পরে ওই বিছানায় পড়ে আমার দাদা মারা গেল। সবাই বলল যে মাছ মারাটা ওনার ওই নেশার কারণেই আজকে ওনার মৃত্যু হইল। এইভাবে আর কি আমি আমার দাদার মৃত্যু হওয়ার পর আমরা ভেঙে গেলাম। তারপর থেকে আমরা নদীতে যে বাটটা দিতাম, ওই বাটটা দিয়ে আমাদের পরিবার থেকে বন্ধ করে দিল। এটা আমার প্রথম আর কি, আমি এটুকুই বললাম। এখন আমি দ্বিতীয় ঘটনাটা বলব, সেটা আমি ক্লাস টেনে পড়ি, টেনে পড়ি, আমি ফরিদপুর হাই স্কুলে পড়ি। হাই স্কুলে পড়ি, আমার বাড়ির থেকে হাই স্কুল ফরিদপুর হাই স্কুল প্রায় দূর হলো 3 কিলো। তো আমি বেশিরভাগ হেঁটেই যাইতাম, এই রেল রাস্তা দিয়ে সরাসরি হেঁটে যাইতাম। একদিন আমাদের স্কুলে ওই একটা অনুষ্ঠান, তো আমার স্কুল ছুটি হইতো সাধারণত 4টায়, কিন্তু ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমার ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার দিকে আমি মনে করেন হাইটে রেল রাস্তা দিয়ে বাড়ির দিকে রওনা করছি, 3 কিলো মাইল হাঁটতে হয়। ওই যত দূর মানে যত আগাই সন্ধ্যার দিকে, তখন ট্রেনে পড়ি তো আজ থেকে 40-42 বছর আগের কথা। তো আমার সামনে শুধু বিড়াল পড়ে, ওই বিভিন্ন বিড়াল পড়ে, বিড়াল মেয়েও কয়ে চলে যায় এইভাবে যা আস্তে আস্তে আমি আসতেছি। আমি আর অত কিছু মানে ভাবতেছি না কি। তো ওই রেল রাস্তার পাশে কিছু দূর আসলে, আগায় আসলে, কিলোখানিক আসলে এক বাড়ির একটা বাড়ি আছে, কিন্তু ওনাদের আবার ওই রেল রাস্তার সাইডে কিছু বাঁশ গাছ আছে। ওই বাঁশটা আপনার এমন ভাবে আমার মানে পাও সোজাইছে, সরসর করে রেলের উপর দিয়ে বাধা হয়ে দাঁড়াইলো। বাধা হয়ে দাঁড়াইলে আমি তখন একটু ভয় ভয় পাইতেছি, কিরে ঝড় নাই, বৃষ্টি নাই, বাদল নাই। হ্যাঁ, তখন আমার আত্মার মধ্যে একটু মানে ঝাঁকি দেওয়া শুরু করলো যে কত কথা শুনি সেই ধরনের কিছু কিনা। যা কিছুক্ষণ পরে আবার বাসটা একাই উঠে চলে গেল। চলে যাওয়ার পরে আবার সামনে আগাইতেছি, ওই দেখি যে আপনার ওই বিড়ালটাই, ওই বিড়ালটা মেয়েও কইয়া চলে যায়। এভাবে হাঁটতে হাঁটতে আবার কিলোখানিক আসছে। তখন রেল রাস্তার আশপাশে কোনো বাড়ি ঘর ছিল না, এখন যেমন ওই সরকারি জায়গায় অনেক বাড়ি ঘর গরিব মানুষ করছে বস্তির মতো, তখন কিছুই ছিল না। তো ওই একটা জায়গা আছে রেল রাস্তায় অম্বিকাপুর স্টেশনের আগে, ওই জায়গাটার নাম হলো পৈঠে বলতো। এবং ওইখানে একটা পিলার দেওয়া ছিল, রেলগাড়ি যখন ওই মাল পরিবর্তন করতো ওই পিলারের সাথে ঠেকে যাতে গাড়িটা পড়ে না যায়, ওই পৈঠা বলতো। তো ওইখানে দেখি ওই অনেকগুলি আগুন, আমি অনেক দূরিতে দেখতেছি, কিন্তু বুঝছেন প্রায় 1/4 কিলো দূরতে দেখতেছি এরকম বিজলি বাতি, তারপরে লাফালাফি করতেছে, জল জল করতেছে আলোর মতো, একটা লাফ দেওয়ার একটা, এই আবার 50টা হয়ে যায়, আবার দেখি 2টা 1টা। এইভাবে আবার আমার বিড়ালেও মেয়েও মেয়েও করতেছে, একই বিড়াল, কিন্তু আমি স্কুল তো রওনা দিছি যে বিড়াল একই বিড়াল। তো আমি আগাইতে সাহস পাচ্ছি না। তো ওই এক জায়গায় দাঁড়াইলাম, দেখি কোনো লোক আসা যায় কিনা, তার সাথে যাব আসব। এর মধ্যে একটা বুড়ি একেবারে ঘুমটাল দেওয়া একটা খুনখুনে বুড়ি, তো আগে কিনারে তুই, আমি বললাম আমি অমুকের ছেলে, আমার ওই পাশে আবার আমাদের একটা জায়গা আছে, আমার বাবার নাম মনিরুদ্দিন শেখ, আমি স্কুল তো ফিট এসকে দেরি হয়ে গেছে একটা প্রোগ্রামের জন্য। তো এইরকম একটা বিড়াল আসতেছে, আর এই যে ওই পিছনে একটা বাসঝার, এইভাবে আমার সামনে পড়ে গেল, আবার একাই উঠে গেল। গলতি মনোর ছেলে, আমি গেলাম হ্যাঁ একটু দাঁড়া, দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে উনি বলল দাঁড়া আমি তোর আগাই দিয়েছি, উনিও চলে গেল আর আসে না। আমি তো ভয়ে অস্থির ভাই, যে উনি আমার দাঁড়া করতে বললো ভয়ে অস্থির হয়ে গেছি। আমি ওই আলোর মধ্যে আর যাওয়া সাহস নেই, আমি ডাইন দিক দিয়ে চকের মধ্যে নাইমে ওই বেরি বেত আছে কবি জসিমুদ্দিনের বাড়ি যাওয়ার রোড, ভাবলাম যে ওই রোডটা, ওই রোডটা এখন যখন পাকা রাস্তা তখন মাটির বেরিয়ে পড়ছেন। তো ওই রোডটা আমি যাব, ওইখানে আবার ওই বেরিবাদ আমার একটা বর্ষা আছে, আমার একটা বন্ধু আছে, ও সিনেমার খলনায়ক, এখন ওর নাম হলো জুনিয়র জাম্বু খালেদ। হ্যাঁ, তো ওর বাসার ওইখানে গেলাম, ওরে পাইলাম না, ও বাসায় নাই, কোথায় খেলতে গেছে। তো রাববারে আমি ভাঙ্গে বললাম কথাটা, তোর বাবা আমাকে কিছু দূর আগায় হাঁটা হাঁটতে হাঁটতে আগায় দিয়ে গেল, আমার বাড়ি আর মনে করেন যে 1.5 কিলোর মতো আছে, তো আগাই দিয়ে গেল, বললো বাবা তুমি এখন যাইতে পারবে না? আমাকে হ্যাঁ কাকা এখন যাইতে পারবো। প্রায় জসিমুদ্দিনের বাড়ি কাছ পর্যন্ত আমাকে ওর বাবা আগায় দিয়ে গেল। হ্যাঁ, জসিমুদ্দিনের বাড়ির আগে ওই এখন যেখানে জসিম মঞ্চটা আছে, যেখানে নাটক সিনেমা হয়, যে শিল্পীরা অনুষ্ঠানে যায়, ওই মঞ্চের বাম পাশে অনেকগুলি বাজার। তো ওই পর্যন্ত আসছি, ওই পর্যন্ত আসার পরে আবার দেখি ওই যে বাজারটা না ভাই, ওই বাজারটা আবার এসে আমার সামনে এভাবেই রাস্তা আটকাই দিল। রাস্তা আটকাই দিলে আমি পাশে একটু দূরেই এক ফুপু বাড়ি ছিল দূর সম্পর্কের, তার ছেলে আছে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ভাই, তখন ইঞ্জিনিয়ার ছিল না, সে ছাত্র ছিল। আমি মোহাম্মদকে ডাকতে ডাকতে, মোহাম্মদ ভাই ভাইয়ের ডাকতে ডাকতে উনি ওই বাসাইতে, এর মধ্যে আবার বাসটা উঠে চলে গেল, উনরা বেরোইছে। তো উনি আবার আমারে জসিমুদ্দিন বাড়ি ওই পার করে দিছে। পার করে দেওয়ার পরে আমি আস্তে আস্তে ওই জসিমুদ্দিন বাড়ি পার হইলে লোকজন পাওয়া যায় দু একজন সাথে, যেহেতু কিছুক্ষণ দূরেই আবার অম্বিকাপুর বাজার, আমার বাসার মাঝামাঝি দুইটি স্কুল। তো যাই হোক, লোকজন পাওয়া যায়, আমি ওনাদের ওই লোকজনের ছাত্র চাই চলে গেলাম, চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আমি কাউরে কিছু বলে উঠতে পারিনি, বলে উঠতে না পারাতে সবাই বললো যে এত দেরি করলি আজকে, বিষয়টা কি? তা আমি বললাম যে স্কুলে একটা অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, হঠাৎ করে তো আসতে পারিনি, অনুষ্ঠানটা দেখে সন্ধ্যার পরে রওনা দিছি। সবাই বাড়িতে বাটটা খাওয়াই দিল। তখন আমার আব্বা বলতেছি কি কানু তুই একটা কাজ কর, আমার শরীরটা খারাপ লাগতেছে, তুই ই কর গে আজকে আমাদের ধান ক্ষেত ছিল ওই যে শ্মশানঘাট নদীর উপারে ইরির বুলক আমাদের নিজেদের, বলল যে আজকে পানিটা তুই দিতে যা। ওই এত বড় একটা টর্চ লাইট দিল, বুঝছেন? খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমার সাথে যেগুলি ঘুরছে আমি বাড়ি বলে সারতে পারিনি, তো আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করে হাঁটা ধরছি আস্তে আস্তে। বিশ্বাস করেন ভাই, তখন ওই বৃষ্টি ছিল না, শ্মশানঘাট সোজা একটা সাঁকো ছিল, ওই সাঁকোটা ওই দুই পাশে হাত ধরে ধরে পার হইতে হইতো, দুইটা বাঁশ পাতা মাছ দিয়ে, কিন্তু সাঁকোটা অনেক লম্বা ছিল, নদীটা যেহেতু বড় নদী, ওই পার হয়ে তারপরে ওই ধান খেতে গেলাম। ধান খেতে কেবল নাম, মাঠ তো অনেক বড় মাঠ ভাই, এবার তো এবারে কিছু দেখা যায় না। তা আমাদের জমিগুলি রাস্তার সাথে দেখি, তো আমি রাস্তা থেকে নামছি, এক পা আগাইছি আর মনে হয় ধান খেতের মধ্যে কিছুজন সরসর করে আমার সামনেতে চলে গেল, আমার মনে হলো যে ওইটা একটা সাপ ছিল। আমি লাইট মারলাম, কিছুই দেখলাম না। কিছুক্ষণ পরে ওই হাঁটতে হাঁটতে ওইখানতে গেলাম, ওই মেশিনটা আবার পানির মেশিনটা এলাম মাঝে মাছ চকের মধ্যে মেশিনের কাছে, ওইখানে যা দেখি সেই বিড়ালটা। তখন আমি কিছুটা সন্দেহ করতেছি যে কি ব্যাপার, সেই বিড়ালটা আমার পিছে কি জন্যে, কারণটা কি, একই বিড়াল তো। কিছুক্ষণ পরে আরো লোক তো আসে মনে করেন যে পানি দেওয়ার জন্য, আর একজন আসছে সেকেন্ড, উনি সম্পর্কে মামা হয় এলাকা, ওনাদের বাড়ি ওই এলাকা। বললাম যে মামা এই ঘটনা, বিড়ালটা আমার পিছে সন্ধ্যার থেকে আমার পিছে লাগছে, বললো যে ই কর তুই মেশিনের মধ্যে বয়, আমি বিড়াল দাবড়াই দিয়ে আসি। তো ওনার হাতে ছিল কাশি, সাপের ভয় আছে তো এই জন্য লাইট আর কাশি ছিল। উনি বিড়াল দিল দাবো, উনি দাবড় দিতেছে বিড়াল, মেশিন ঘরের ওই ভিতরে একটা চৌকি আছে, আমি ওই চৌকিতে বসছি। বিশ্বাস করবেন না, কিছুক্ষণ পরে আসলো একটা কালো খরগোশ। তা উনি কিছুক্ষণ পরে দাবড়াই দুবড়াই এসে গেল যে দিয়ে আইছি সালারে দাবড়াইয়া। তা আমি বললাম ভালো করছেন, কিন্তু মামা একটা খরগোশ দেখলাম, এটা ভয়ের কিছু নাই, এই খরগোশ এলো সে পোকামাকড় খাওয়ার জন্যে মনে হয় মাঠে ঘুরতেছে। তো বললো তুই আমার সাথে আয়। উনি আমি দুইজনে মিলেই খরগোশটাকে দাবড় দিলাম, দাবড় দেওয়ার পরে কিছুক্ষণ পর খরগোশ নেই। তো উনি কলো কি আয় দুই মামা ভাগনে ওই মেশিন ঘরে যে চৌকি আছে ওইখানে আমরা শুয়ে থাকি। তখন আমরা সব ক্ষেত্রে ওই আইল কেটে দিছি, পানি অটোমেটিক মেশিন চলবে চলে যাবে। কিছুক্ষণ পরে একটু ওই মেশিন ঘরের মধ্যে ঘুম ঘুম ভাব, রাত একটা দুটো বাজে, আমি কিসের জন্য মেয়ে মানুষের কান্না শুনতে পাইতেছি। এখন মামাও শুনতে পারতেছে, তখন মামাও আমারে বলতেছে এই তুই কি কিছু শোনস, আমি কোন মহিলার কান্না শুনতে পাই মনে হয়। আমিও তো এরকম পাইতেছি। মামা একটু মুরব্বী মানুষ, তো মামা কয় দাঁড়া আমি বাইরে যায় দেখে আসি। তো উনি বাইরে, উনি বাইরে কিছুক্ষণ পরে দৌড় দে ঘরের মধ্যে ঢুকে দরজা আটকে দিয়েছে। আমি কি হয়েছে মামা, শোন সাদা কাপড় পরা মাঠের শেষ দিকে, কিন্তু কাপড় পরা জল জল করতেছে সাদা, কিন্তু তার মাথা দেখা যাইতেছে না, কি যেন একটা এদিকে আসতেছে। তখন আমিও ভয় পাইতেছি, সেও ভয় পাইতেছে। তা আমি একটু ফুসিতে দেখলাম যে হ্যাঁ সাদা কাপড় পরা কিন্তু অনেক লম্বা। তো ওই আমাদের মেশিন ঘরের দিকে এই ধীরে ধীরে আসতেছে। তখন আমার মামা বলতেছে শোন, যাই কিছু হোক আমরা সাহস নিয়ে থাকি আর দোয়া কালাম জালানোস পড়তে থাক। তো কিছুক্ষণ পরে এইভাবে আমরা দুজন রইলাম, কান্নার আওয়াজ এটা সেটা, পরে আর সেটা পরের দিনকে আমি বাসায় যেয়ে এই সকালবেলা পানি দেওয়া হলে ভোর রাতে আজানের পর আমরা বাসায় গেলাম। বাসায় যেয়ে আমার মনে হইতেছে কি আমার শরীরটা বুঝছেন পাও চলে না, হাট চলে না, মানে কিরকম যেন আর গা গরম জ্বর। আমি যাই বাসে পড়ে গেছি, পড়ে গেলে আমার দাদি তখন জীবিত ছিল, আমার দাদি আবার অনেক কিছু জানতেন। তো আমার দাদি কইল কি ঘটছে, আমি বললাম কালকে থেকে আমার সাথে এই ঘটনাগুলি ঘটে গেছে দাদি। তো উনি করলেন কি আমাকে গরম পানি দিয়ে কি কি দিয়ে যেন গোসল টোসল করাইয়া এই ঠিক করে পরে করলো যে তখন ডাক্তার এত ছিল না, ওই মানিক ডাক্তার নামে একজন লোক ছিল, তারে ডাইকে আনলো। ডাইকে আনলে মানিক ডাক্তার সব আমার চিকিৎসা দিল, জ্বরের ওষুধ টোষুধ কি তখন ওই ট্যাবলেট ছিল না, ওই যে আপনার লাল বোতলে সিরাপ বানায় কাগজ জ্বর সাথে ই দিত, যে এখন সকালে এইটুক দুপুরে এইটুক খাইলাম, জ্বর কমে না আমার, জ্বর কমে না। পরবর্তীতে এক হুজুর আসলো, হুজুর ঝাড়া টারার পর আমি কিছুদিন পরে ভালো হয়ে যাই, ভালো হয়ে যাই। কিন্তু আমার শরীর কেমন যেন একটা দুর্বল ভাব হচ্ছেন, ওই দুর্বল ভাব কাটে না। একজন বলল কি যে তুই কি কর ইন্ডিয়া চলে যা চিকিৎসা হয়ে একজন লোকজনের সাথে যা। তখন ওই আমি বাংলাদেশ আর ইন্ডিয়ার বিশেষ একটা পাসপোর্ট ছিল মানে যাওয়ার জন্যে, তো বিশেষ পাসপোর্টটা করি এমার্জেন্সি 300 টাকা দিয়ে পাসপোর্ট করে ওই এক বড় ভাইয়ের সাথে গেলাম ইন্ডিয়া। তো ইন্ডিয়া যাওয়ার পরে ওই ডাক্তার টাক্তার দেখাইলাম, এই দেখাইলাম, তারপরে তো ডাক্তার ওষুধ দিল, এই দিল, অনেক কিছু চেক আপ করালাম। একদিন মানে যেদিন ওই আমাদের রিপোর্ট দিবে ওই দিনকে আবার রিপোর্টটা দিল, ওদের তো রোববারে ছুটি থাকে, বলছে যে সোমবারে রিপোর্ট নিন। রোববারে আমাকে সেই বড় ভাই বলল কি, চল মুর্শিদাবাদ থেকে আমরা একটু ঘুরে আসি, বেড়াই যাই নবাব সিরাজদুল্লার বাড়ি দেখে আসি। তা আমি সকালবেলায় ট্রেনে রওনা দিছি, আমরা ট্রেনে রওনা দেওয়ার পরে এক জায়গাতে নামছি স্টেশনে, ওইখান থেকে একটা বাড়ি একটা পরিচিত লোক আমাদের এলাকায় বিয়ে করছে, ওইখানে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেই লোকের বাড়িটা খুঁজতেছি যে গেলে অন্তত ওই জায়গা আমরা রাতটা থাকতে পারবো, বুঝছেন? ওই আশায় সব এলো, মাটির ঘর, ইসের ঘর। খুঁজতে খুঁজতে ওই এক বুড়ি সাথে দেখা, আমরা বললাম এমুক মিস্ত্রিকে চেনেন? কাছে নেই, সামনে বাড়ি। এইভাবে করতে করতে আমাদের কিলো আস্তেক হয়ে গেছে ঘোরা ভাই। ঘুরতে ঘুরতে ওই একই লোক মহিলা পাশে পাও নাই বাড়ি, তখন আর আমরা সে বাড়ি খুঁজে পেলাম না। সারা রাত্রে উনি আমাদের 8 কিলো এলো ঘুরাইল। ঘুরানোর পরে তো একটা বাজারের মতো 2-3টে দোকান, ওইখানে আমরা আসলাম। তো উনাদের বললাম যে ভাই এই ঘটনা, যে মুর্শিদাবাদ সকালবেলা আসছি নবাব সিরাজদুল্লাহ বাড়িতে দেখে ঘুরে গিয়ে সন্ধ্যা লাগছে, 71 বাড়ি থাকবো বলে অ্যাড্রেস নিয়ে আসছি। তো সে তো আপনি যে জায়গা রাইখাইছেন বাড়ি, আমি বললাম যে এক মহিলা আমার সাথে আমাদের সাথে 7-8 বার দেখা হয়েছে, আমাদের এইভাবে ঘুরাইছে। পরে বললো যে ভাই দেখেন এইসব এলো অঞ্চলে, বাড়ি ঘর নাই অঞ্চলে, ওই 2-1টা বাড়ি ঘর যাও মাটির ঘর, মুষ্টুষ পালে ওরা। বলে ভাই আপনার এইখান থেকে কলকাতার ট্রেন আছে সামনে, ওই কলকাতা যায় আপনার যে সময় লাগবে, আপনি ওই বাড়িতে আবার ফিরে আপনার যদি আমরা কেউ চিনাই দিয়ে আসি একই সময় লাগবে, আপনি এক কাজ করেন কলকাতা চলে যান। তো আমরা রওনা দিয়ে মুর্শিদাবাদ প্রায় 3 ঘন্টার মতো লাগলো কলকাতা আসতে, আসলাম ভোর রাত, মানে আজান দেওয়ার কিছুক্ষণ আগে। তার আমি যে হোটেলে থাকি ওই হোটেলটা পাশে এলো একটা পুকুর, পুকুর পারে একটা বিড়াল ওই মেউ মেউ করতেছে। ভাবছি যে বোর বোর হয়ে গেছে, আর এটা হলো পিয়ারলেসের ডান পাশের ঘটনা, ওই শান্তি পার্ক এলাকা, বোর বোর হয়ে গেছে। তা আমি বললাম যে সিঁড়ি এলাকা, সিঁড়ি দিয়ে না পুকুরের ঘাট বাঁধানো। তা আমি ভাবলাম যে পানিতে হাত মুখ ধুয়ে আসি, ভাই আমি কেবল হাত মুখ ধোয়ার জন্য পানির মধ্যে নামছি, আমার সামনে দেখি লাশ একটা ভাসা। আমি চিৎকার দিয়ে লাশ দেখে আমি পড়ে গেছি। তখন ওই আমার সাথে যে ছিল বড় ভাই উনি ওই আশপাশ বোর্ডিং, তো সব মানে বাড়ির এই বোর্ডিং করে ওরা ভাড়া দেয়, আসলে বোর্ডিং না গেস্ট হাউস। তো অনেকে উঠে চলে আসছে, এর মধ্যে আলো সাথে দেখা গেছে, সবাই আইসে কয় যে এই লোক তো 3 দিন আগে নিখোঁজ হয়েছে, এই লোক তো পায় না। পরে পুলিশ টুলিশ আসলো, ঝামেলা টামেলা হলো। তা আমার বললো কোথায় পাসপোর্ট টাসপোর্ট দেখলো গেস্ট হাউসে উঠি। তো আমরা চলে আসছি, পরে আর কি হয়েছে সেটা আমরা জানি না। ওকে, এটা মানে আমার দ্বিতীয় ঘটনাটা, এই পর্যন্তই আমার শেষ। এখন আমি আমার তৃতীয় ঘটনাটা বলবো। তো আমার SSC পরীক্ষা শেষ হয়েছে কেবল, তো আমার ফুফাতো ভাই আছে, ও নদীগঞ্জ নতুন চাকরি পাইছে, নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে নতুনই হয়েছে কেবল, আগে তো অন্য জায়গা ছিল, ফরিদপুরে প্রধান কার্যালয় হয়েছে, চাকরি পাইছে। ওকে আবার এর মধ্যে বদলি করে দিচ্ছে নীলফামারি। তো নীলফামারিতে ও একটা মেয়েকে পছন্দ করে ওইখানে বিয়ে শাদী ডেট করছে। তো আমাদেরকে ওই বিয়ের জন্য এখানে তো আমরা বিয়ের প্রস্তুতি নিয়ে নীলফামারি গেছি। নীলফামারি গেলে পরে সারাদিন ওই বরযাত্রী টাত্রীকে খাওয়ানোর পরে আমরা একটু বিকেলবেলা সারাবেলা একটু ঘোরাফেলা করলাম তিস্তা ব্যারেজ দিয়ে টিয়া। কিন্তু নীলফামারি যে জায়গা বিয়ে করছে ওইখানে কেবল দুই তিনটে কোয়ার্টার হয়েছে, ও যে কোয়ার্টারে থাকে ওইখানে পাশেই দুই তিনটে কোয়ার্টার, ওটাও আর কি নদী গবেষণার একটা প্রজেক্ট। তো ও কেবল নতুন হচ্ছে, মানে ওই বালু ফেলে তিস্তা ব্যারেজের ওই নদীর ই তিস্তার বালি দিয়ে ভরে ভরে প্রজেক্ট করতেছে, জায়গায় জায়গায় দুই একটা ধান গাছ দেখা যায়। তো বিয়ের রাতে এমনি তো জার্নি করে গেছি বাসে, তখন মনে করেন যে এত দূরে জার্নি। তো রাত্রে যখন বিয়ের পরে খাওয়া দাওয়া হলো, আমাদের একটা রুমে থাকার জন্য একটা বিল্ডিং এ, কারণ বিল্ডিং গুলি সব সংবাদ সম্পন্ন না, বিদ্যুৎ তেমন একটা নাই, তো একটা বিল্ডিং এ করলো কি বরযাত্রীতে এখানে থাকবেন। তো আমারে এক ভদ্রলোক, আমি ওই নামছি যে বাসায় রাত্রে খাওয়া দাওয়া করে নিচে নাইমে এক ভদ্রলোকের সাথে আইছি। কিন্তু ওই ভদ্রলোক আগে চলে গেছে, তো আমারে করছে কি আর এক ভদ্রলোক বৃদ্ধ, তো আমি ওনার পিস পিস যাইতেছি, ভুলে ওনার পিস পিস চলে যেতেছি, বুঝছেন, চলে যায়। এমন একটা ঘরে আমার পাশে মানে নতুন একটা বিল্ডিং উঠাইছে, আমি ভাই খালি দেখেছি বিল্ডিং এর উপরে শব্দ হইতেছে গুম গুম শব্দ, আমি পেতেছি ভয়। এখন ওই বিল্ডিং এর মধ্যে কোনো লোক নাই, পরিত্যক্ত বিল্ডিং, আমাকে ভুল ঠিকানায় মানে নিয়ে আসছে। ওই লোকটা কে ছিল আমি জানি না, কিন্তু আমাকে যার সাথে পাঠাইছি আমি তার সাথে প্রসাব করতে বসে তাকে হারাই ফেলাইছি। পরে কেউ আমাকে আর খুঁজে পাইতেছে না। তখন সবাই খুঁজতে খুঁজতে আমি ওই ঘরের মধ্যে ভাই গরমে অতিষ্ঠ হইয়া, মানে কোনো দরজা পাই না, জানালা পাই না, যেদিকে যাই খালি আমি চিৎকার পারতেছি, কান্নাকাটি করতেছি, কেউ আমার কান্না শুনতেছে না। তো একটা পর্যায়ে ভোর ভোর হয়ে গেছে, আমি তো ভাবছি যে আমার হয়তো আজকে জীবন শেষ, ভোর ভোর হয়ে গেছে। সেই সময় ওই পরিত্যক্ত ঘরে ওই বিয়ে বাড়ির লোকজন এসে আমাকে খুঁজে পাইছে, বলছে আপনার তো এইখানে থাকার কথা না, আপনাদের তো আমরা যেখানে থাকতে দিছি সেখানে তো আপনি যান নাই, আপনি এই জায়গায় আসলেন কেন? তা আমি বললাম যে আমাকে যে এক মুরব্বীর সাথে পাঠাইলেন, আমি প্রসাব করতে গেছি, কিন্তু ওই সাদা চাদর গায়ে দেওয়ালা মুরব্বী তো আমাকে এখানে নিয়ে আসলো। তো শুনেন, আপনার ভাগ্যটা আসলে খুব ভালো, আসলে এই বিল্ডিং এর পরে পিছনে প্রায় দিনই মাঝে মধ্যে দুই একজন লোকের লাশ পাওয়া যায়, আপনি কি কিছু দেখছেন? আমি কই না, আমি কিছু দেখিনি। আপনি অনেক ভাগ্যবান, আপনি এই মানে বাঁচতে পারছেন, এটা আসলে অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে, এই যে আমাদের এই ফাঁকা জায়গাটা, এটা যা জমিগুলি মানুষের অধিগ্রহণ করে এই করা, এই এখনো তো কিছু করা হয়নি, এখানে প্রজেক্ট হবে বড়। তারপরে এখানে আমাকে বের করে নিয়ে আসলো, পরে যেন আমি চলে আসলাম। এই একটা ঘটনা আমার সাথে নীলফামারিতে ঘটছে। আর একটা ঘটনা আমি এটা দিয়ে শেষ করব। আমি একদিন রাত্রে মোটরসাইকেল নিয়ে, আমি বেশ ভালো টাকা ইনকাম করি এবং ভালো চাকরি করি, টুকটাক টেন্ডারও দিই। তো আমি একদিন ওই রাত্রে মোটরসাইকেল নিয়ে বেরিয়েছি। তো বেরোলে ফরিদপুরে ওয়ারলেস পাড়া আছে, সেপাড়া, ওখানে আমার নানা বাড়ি। তো নানা বাড়ির থেকে আমি একটু গুল্লা দিয়ে আসলাম যে দশ মিনিট ওর সাথে একটু দেখা করে আসি। রাত বাজে এগারোটা, দেখা করে আমি বাসায় ফিরবো ভাই। বাসায় ফিরবো, আমার বাসা এলো মনে করেন তো ওইখানটা বড় 2 কিলো, নদীটা পার হইলে 2 কিলো। কিন্তু আমি সারা রাত ভোরে মোটর সাইকেল নিয়ে খুঁজি আমার বাসা বের, সারা রাত ভোরে খুঁজতেছি খুঁজতেছি এই গলিতে যাই গলিতে, কিন্তু আমার বাসার আমি খুঁজে পাই না। তো ওই যে একবার শুভারম্ভ স্কুলে যাই আমি উঠলাম, আমি এদিকে আসলাম কে, তখন আমার একটু জ্ঞান আসছে যে আমি তো এদিক যাওয়ার কথা না, আমি যাবো অম্বিকাপ। আমি আসলাম শুভারামপুর, ওইখান থেকে আমার কোন লোকজন নাই, ফাঁকা গ্রামের রাস্তা, স্কুলটার কাছ থেকে আমি চিন্তা করতেছি কোন দিক দিয়ে যাওয়া যায়। আমি চিন্তা করলাম যে আমি কোমরপুর দিয়ে উঠে যাই। কোমরপুর ওঠার সময় একটা ছোট ক্যালবাট আছে, ক্যালবাটের থেকে মেন রাস্তায় উঠতে হয়, ক্যালবাট উঠে গেছি। তো দেখলাম যে একটা কি যেন আমার সামনে দেয় সাদা বুঝছেন পরা, দৌড় দেয় হাইটে গেল। হাইটে যাওয়ার পরে আমি মোটর সাইকেলের রাস্তায় উঠে আমার বাড়ি যেদিকে আমি সেদিন না যায় সেদিক না যায় আমি করছি কি মোটর সাইকেল চলে গেছি চালাই চলে গেছি রাজবাড়ি, রাজবাড়ি যায় আমি আবার চিন্তা করতেছি যে আমি ফিরবো কিভাবে এখন। রাজবাড়ি যে জায়গাতে একটা পেট্রোল পাম্পের কাছে দাঁড়াইছি, পেট্রোল পাম্পে দু একজন লোক যত রাতে থাকে, ওই সময় এত তো ভিড় ছিল না পেট্রোল পাম্পে, তবু থাকে। পেট্রোল পাম্পওয়ালারে জিজ্ঞেস করলাম যে ভাই অম্বিকাপুর কত দূর, আপনি তো রাজবাড়ি আইছেন, আপনি অম্বিকাপুর খুঁজেন কোথায়? আমাকে ফরিদপুর অম্বিকাপুর। আরে ভাই আপনার এই কানা উলাই ধরছে, হ্যাঁ তো অন্য আমারে বসায় আর সারে নাই, আমাকে বসেন, বসাই চা টা খাওয়াই ভোরবেলা আমাকে সারছে, তারপরে ওইখানতে বলে যে আপনাকে সাথে কোনো লোক দিব, আমি কই না। পরে আমাকে বলো যে হাত মুখ ধন ফ্রেশ হন, নাস্তা টাস্তা খাওয়াই ওনরা আমাকে ওই পাম্পে থেকে বলে এখন কি যাইতে পারবেন কোন তো, আমাকে হ্যাঁ পারবো ভাই। পরে আমি সাইকেল চালাই বাড়ি আসি, এদিকে বাড়ি থেকে থানায় জিডিমিডি করে মানে থানা পুলিশ করে আসতে সব জায়গায় গেছে, আত্মীয় স্বজন বাড়ি ওরে খুঁজে পাওয়া যাইতেছে না, সন্ধ্যায় মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে, কি ব্যাপার, ভয় তো একটা ব্যাপার। যাই হোক পরে আমি বাসায় আসলে সবাই টেনশন মুক্ত হইল। এর মধ্যে দিয়ে আমি আজকের মতো আমার গল্প শেষ করলাম, আপনাকে আবার ধন্যবাদ। জাগো এফএম রেডিও 94.4 সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন।
অনেক অনেক ধন্যবাদ জামাল ভাই আপনাকে। আজকে জামাল ভাই ছিল আমাদের অনুষ্ঠানের শেষ অতিথি, এবং এরই সাথে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ। এতক্ষণ যাবত যারা আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এবং শেষ বেলায় এসে যারা যারা আমাদেরকে টেক্সট করেছে আমি কিছু নাম পড়ে ফেলতে চাই। রীতা ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে কনক ছিলেন, আমাদের সাথে এদিকে ছিলেন নদী, আমাদের সাথে ছিলেন সঞ্জিদা, আমাদের সাথে ফাহিম যুক্ত হয়েছিলেন, আমাদের সাথে মুকসাদুল যুক্ত হয়েছিলেন, তাহুরা ছিলেন, শিমুল ছিলেন, হাফিজুর রহমান নোমান ছিলেন, মাসুম ছিলেন আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে এদিকে বন্ধুটি মুবাসসার জয়েন করেছেন, আমাদের সাথে বন্ধুটি এদিকে বন্ধুটির নাম নাজমা জয়েন করেছেন, আমাদের সাথে বন্ধুটি মাসুম জয়েন করেছেন, আমাদের সাথে নাহিদ যুক্ত হয়েছেন, আমাদের সাথে ফাতেমা যুক্ত হয়েছেন, সারফার যুক্ত রয়েছেন, আমাদের সাথে মুজাম্মেল যুক্ত রয়েছেন, হুসাইন আহমেদ যুক্ত রয়েছেন, আমাদের সাথে ফাতেমা বানু যুক্ত রয়েছেন, আর রায়হান যুক্ত রয়েছেন, আমাদের সাথে আব্দুল শুকুর লোকমান রয়েছেন, আমাদের সাথে এম সবুজ রয়েছেন, আমাদের সাথে রয়েছেন নিয়ামুল, রয়েছেন ইস্তিয়াক, রয়েছেন আমাদের সাথে হাফিজ, নূর হুসেইন, আব্দুর রহমান যুক্ত হয়ে গেছেন, আমাদের সাথে মারিয়া যুক্ত রয়েছেন, আমাদের সাথে তনুশ্রী যুক্ত রয়েছেন, সাজিদ যুক্ত রয়েছেন, মনিরুজ্জামান খান যুক্ত রয়েছেন, আমাদের সাথে মুফতি ওমর ফারুক যুক্ত হয়েছেন, নাহিম আহমেদ যুক্ত রয়েছেন, হাফিজ ইসলাম উদ্দিন রয়েছেন, আমাদের সাথে নাসির উদ্দিন যুক্ত রয়েছেন, ডক্টর ইবাদত যুক্ত হয়েছেন, আমাদের সাথে কৌসির আহমেদ যুক্ত রয়েছেন, মিসেস নূর নাহার যুক্ত হয়েছেন, নাইম যুক্ত হয়েছেন, আমাদের সাথে জুনায়েদ যুক্ত হয়েছেন, আয়েশা আক্তার, রুনা সহ আরো অনেক অনেক বন্ধু। সবাইকে অনেক ধন্যবাদ, হয়তো অনেকের নাম পড়তে পারি নাই, বাট ট্রু যে আপনারা বিভিন্ন জায়গা থেকে এই যে রাত বিরাতে উদয়ের সাথে কানেক্টেড হন, থার্সডে নাইটে আমাকে একটা স্পেশাল মোমেন্টস গিফট করেন, এর জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আপনাদের সাথে আগামী পর্বে আবারও যুক্ত হব নতুন কিছু ভৌতিক অভিজ্ঞতা নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, নিশ্চয়ই আগামী পর্বে আরও ইন্টারেস্টিং কিছু ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। সে পর্যন্ত খুব 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 ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনার বন্ধু, শুভরাত্রি, আল্লাহ।